ABC
FM 89.2.
We play the coolest music. Guasha.
স্বাগত কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর সঙ্গে আছি শারমিন। প্রতিবারের মতন আমার সাথে রয়েছে দুটি চমৎকার কাহিনী, অর্থাৎ কুয়াশার প্রথম এবং দ্বিতীয় কাহিনী। চলুন তাহলে এখন কুয়াশার প্রথম গল্প বা কাহিনী শুনব। আজকের প্রথম গল্পের নাম প্রেতাত্মার অর্থহাসি, লেখক অদৃশ বর্ধন, আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে আজকের প্রথম গল্পের প্রথম পর্ব এখন শুনি, তারপর একটা ব্রেক নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরে আসছি।
আপনি বিশ্বাস করেন? বলল ইন্দ্রনাথ।
শুনলে গায়ে কাটা দেবে আপনারও। ওরাই তো ছেলেটার মাথায় পাথর ফেলেছিল। দীর্ঘশ্বাস ফেললেন রামধন চক্রবর্তী। ভদ্রলোক যেমন লম্বা তেমনি রোগা, ফর্সা, চোখে সোনার চশমা, গায়ে আদির পাঞ্জাবি আর ধুতি, শৌখিন পুরুষ, বয়স 60-এর ঊর্ধ্বে, গোটা মুখখানায় দাম্ভিকতা মাখানো, যেন ধরাকে সরাজ্ঞান করছিল। ছোট ছোট দুই চোখ বেশ কুটিল, জগৎটাকে সোজাভাবে দেখতে অভ্যস্ত নন তিনি। কথা হচ্ছে ইন্দ্রনাথের সুভাষ সরোবরের বাড়িতে। সকালে রোদ জানলা দিয়ে এসে পড়ছে রামধন বাবুর পিঠে। মাথা নিয়ে কথা বলার সময় পেছনের রোদ মাথার পাশ দিয়ে চশমার পুরু লেন্সে পড়ে ঝিলিক দিচ্ছে। কুটির চোখ দুটোর উপর যেন ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝল সাজছে। রৌদ্র ঝলকিত চোখ দুটোর দিকে এক দৃষ্টে চেয়ে রইল ইন্দ্রনাথ। বলল, জায়গাটা কি পাহাড় ঘেরা?
হ্যাঁ।
প্রেতাত্মার অট্টহাসি পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে দূরে মিলে যায়, আকাশে উঠে যায়, কামান গর্জন শোনা যায়, ফটফট করে গাদা বন্দুক ছোড়ার আওয়াজ হয়।
আপনি বলছেন সিপাহীরা মরে গিয়েও মহড়া দিচ্ছে, লড়ছে ইংরেজদের সঙ্গে?
ওখানকার লোকেরাই বলে। সিপাহি বিদ্রোহ খতম হয়ে যাওয়ার পর যারা পালিয়ে এসে লুকিয়েছিল পাহাড়ে, ইংরেজরা তাদের পিটিয়ে মেরে ফেলে। ভূত হয়ে তারা আজও
হাসছে শুনেছি। এই ভূতেরাই আপনার ছেলের মাথায় মস্ত পাথর ছুঁড়েছিল?
আগে মা মরা একমাত্র ছেলে আমার, তাই বড় যেদি নিশুতি রাতে বেরিয়েছিল প্রেতাত্মার খোঁজে, সারা রাত আর বাড়ি ফেরেনি। সকালে ফিরে এলো ওর ঘোড়া।
ঘোড়া ছড়তে জানে নাকি আপনার ছেলে?
ভালো রকম, আমিও জানি। পুরুষোচিত সব খেলা ওকে আমি শিখিয়েছি, এই যেমন ধরুন রাইফেল ছোড়া, ঘোড়া হাঁটানো, সাঁতার। ছেলের চেহারাও সেই রকম, আমার মতন লম্বা তবে রোগা নয়, জান শক্ত বলে আজও বেঁচে রয়েছে, মরে থাকার সমান।
ঘোড়াই পথ চিনিয়ে নিয়ে গেল আপনাকে?
বড় প্রভুভক্ত ঘোড়া, পিঠে বন্দুক ঝুলছে, হ্যাভারস্যাক ঝুলছে, নেই শুধু আমার ছেলে আর দড়িদড়া। চেপে বসলাম পিঠে, টগবগিয়ে নিয়ে গেল ভীষণ জঙ্গলের মধ্যে। খোঁচা খোঁচা পাহাড় ঠেলে উঠছে যেখানে, সেইখানে একটা পাহাড়ের তলায় পড়েছিল ছেলেটা।
ছেলেকে ঘোড়ায় নিয়ে যখন ফিরে আসছেন, তখন কি আবার প্রেতাত্মারা ব্যঙ্গাত্মক হাসি এসেছিল নাকি?
দিনের বেলায় গা ছমছম করে উঠছিল আমার।
দড়িদড়া যা সঙ্গে নিয়ে গেছিল আপনার ছেলে?
ওই অবস্থায় দড়ির খোঁজ করা যায়? রামধন বাবুর ঝলকিতে চক্ষু যেন জ্বলে উঠল। এক নজরে আশেপাশেও দেখিনি, মাটি কাঁপছে তখন থার থার করে।
মাটি কাঁপছে?
প্রেতাত্মারা যখন হাসে মাটি পর্যন্ত কাঁপে তখন। আমার তো পুরনো বাড়ি, তার নড়বড়ে দরজা জানলাও খটখট করে।
জেনে শুনে অমন বাড়ি কেন কিনলেন আপনি?
সস্তায় পেয়ে গেলাম। ইংরেজদের অত্যাচারে যে রাজা লুকিয়ে থাকবার জন্য এই বাড়ি বানিয়েছিলেন, তিনি হয়েছেন নির্বংশ। বন জঙ্গলে প্রেতাত্মার অট্টহাসি শুনতে কে আর যাবে বলুন? তার উপর আবার যাযাবর জঙ্গলিদের অত্যাচার, ভয়ানক নৃশংস। শুনেছি খিদে পেলে তারা মানুষের মাংস কাঁচা খায়।
এইরকম এক আদিবাসীর কথা আমি শুনেছি, কখনো দেখিনি, আপনি দেখেছেন?
হ্যাঁ। সিধে হয়ে বসলো ইন্দ্রনাথ।
বলেন কি, কোথায়?
আমার বাড়িতে।
আপনার মাংস খেয়ে যায়নি তো?
কেন খাবে? ওদের দেবতা তো রয়েছে আমার বাগানে।
বলুন বলুন, খুলে বলুন তো শুনি।
যে রাজাই বাড়ি বানিয়েছিল তিনি ছিলেন মহাখলিফা। স্থানীয় আদিবাসীদের কবজা রাখবার জন্য ওদের জঙ্গলে দেবতার মতন দেখতে একটা পাথরের দেবতা বানিয়ে প্রতিষ্ঠা করেছিলেন বাগানের মন্দিরে। ওদিককার পাঁচিলের ফটকও আলাদা, সোজা জঙ্গল থেকে বেরিয়ে এসে পুজো দিয়ে জঙ্গলে ফিরে যায় নরখাদকরা। আমি বারান্দায় বসে লুকিয়ে লুকিয়ে দেখেছি ওদের।
মন্দিরের দেবতা দেখেছেন?
সে এক আশ্চর্য দেবতা মশাই, চোখ কপালে তুলে যখন তখন কাঁদে।
এতক্ষণে এক টিপ নষ্ট নিল ইন্দ্রনাথ, বলল,
পাথরের নাকি ধাতুর বিগ্রহ?
পাথরের।
দেখতে কিরকম বলুন তো?
আরেকটা শিব ঠাকুরের মতন আবক্ষ মূর্তি, একটা পাথরের বেদির উপর বসানো, মাথায় জটার মধ্যে সাপ, গলা পেঁচিয়ে রয়েছে সাপ। ডেবা ডেবা চোখ দেখলে ভয় হয়,
যখন তখন কাঁদে নাকি?
প্রেতাত্মাদের অট্টহাসি শেষ হলেই কাঁদে। দরজা জানালা তখন খটখট করে, মাটি থরথর করে, তখন সে চোখ উল্টে কাঁদে। যাকে বলে শিবরেত্র হওয়া, ঠিক সেই রকম ফোটা ফোটা জল গড়িয়ে পড়ে গাল দিয়ে।
কেন কাঁদে কেন জানেন? আপনি বোকার মতো প্রশ্ন, কিছু মনে করবেন না।
সিপাহীদের শোকে কাঁদে যাদের নৃশংসভাবে খুন করেছিল ইংরেজরা।
কার কাছে শুনলেন আপনি এগুলো?
আদিবাসীরাই অঙ্গভঙ্গি করে বলেছে, ওরা আমাকে মানে, আমার ছেলেকেও খুব ভালোবাসে।
ছেলে কি আজও নার্সিং হোমে?
ক্যালকাটা হসপিটাল ফর নিউরো ডিসএবিলিটিতে আছে।
2 বছর?
হ্যাঁ, কোমার স্টেজে, জ্ঞানটান কিছুই নেই, সবজির মতো বেঁচে থাকা যাকে বলে।
আঙুল নাচছে তো?
গত মাস থেকে।
চোখ খুলেছে?
হ্যাঁ।
কথা কি বলতে পারছে?
না।
তবে আপনি আমার কাছে এসেছেন কেন? রামধনবাবুর লম্বা শিরদাঁড়ায় বোধ হয় কোনো দোষ আছে। কোমরের কাছ থেকে শিরদাঁড়ার সামনে ঝুঁকিয়ে বসেন, ঘরেও ঢুকেছেন সেইভাবে সামনে কোমর ঝুঁকিয়ে। হতে পারে এটা তার একটা দিমাগি কায়দা, বোধ হয় তাই। ইন্দ্রনাথের সটাসট প্রশ্নটা শুনে তিনি শিরদাঁড়া সিধে করে ফেললেন। নতুন করে রোদ্দুর ঝিলিক মেরে গেল তার পুরো লেন্সে। বললেন,
এক কম্পিউটার টেকনিশিয়ান ওই আঙুলটার সঙ্গে একটা বাজার লাগিয়ে দিয়েছিল, চোখের সামনে রেখেছিল হরফ সংকেত, সেই দেখে আঙুল ঠুকেছে আমার ছেলে।
মর্স কোডের মতো নাকি?
হ্যাঁ, একটা একটা অক্ষর কম্পিউটার মনিটরে ফুটে উঠছে।
কি জানিয়েছে ওসব শেষ?
মোগল মোহর, মোগল মোহর।
রামধনবাবু চুপ করলেন। ইন্দ্রনাথ আবার নসি নিল, বলল,
বুঝেছি, পাথরটা পেতাত্তা ছড়ে নিয়ে এইরকম এক ধারণা আপনার মাথায় এসেছে।
ঠিক তাই,
মোগল আমলের মোহরের সন্ধান পেয়েছিল আপনার ছেলে, তাই কেউ তাকে পিটিয়ে মারতে চেয়েছিল।
হ্যাঁ সেটাই।
আপনার আদিবাসী প্রতিবেশীদের জিজ্ঞেস করেছিলেন?
আমার ছেলেকে ওরা ভালোবাসে, এ কাজ ওদের নয়, মোহরের লোভও ওদের নেই।
ছেলে কি আরো কিছু জানিয়েছে?
না, ওইটুকু জানাতেই অনেক এনার্জি খরচ করে ফেলেছিল, আবার কুমার স্টেজে চলে গেছে, মরে আছে কি বেঁচে আছে বোঝাই মুশকিল।
চলুন।
কোথায়?
আপনার বাড়িতে। পাহাড় বন বাড়ি কাঁপিয়ে প্রেতাত্মার অট্টহাসির অট্ট অট্ট রোল বিষম শোরগোল সৃষ্টি করে মিলিয়ে গেল দূর হতে দূরে। চওড়া বারান্দায় নিশ্চিম অন্ধকারে বসে সেই শব্দ শুনল ইন্দ্রনীল। একটু পরেই পুরনো প্রাসাদের নড়বড়ে দরজা জানলা নড়ে উঠল খটখট শব্দে। অতিকায় প্রেত যেন গোটা বাড়িটাকে ধরে ঝাঁকাচ্ছে।
শুনলেন?
অন্ধকারে ধ্বনিত হল রামধন চক্রবর্তীর ভয়লেসীন কণ্ঠস্বর।
এ সবই আপনার গা সওয়া হয়ে গেছে দেখছি।
তা হয়েছে, আপনি কি ভয় পেয়েছেন?
অন্ধকারে শোনা গেল ইন্দ্রনাথের অস্ফুট হাসি।
মজা পেয়েছি। আপনার অনুগত প্রজারা কি এখন দেবদর্শনে আসে?
আদিবাসীরা? না।
চলো রসুন।
কোথায় যাবেন?
বিগ্রহ দর্শনে।
বাগান তো নয়, জঙ্গল। টর্চের আলোয় পথ দেখিয়ে নিয়ে গেলেন রামধনবাবু। বেমাকি গায়দায় তিনি এখন হাঁটছেন শিরদাঁড়া সামনে ঝুঁকিয়ে। দেউলের সামনে এসে টর্চ ঘুরিয়ে দেখালেন, বললেন,
শিব মন্দির বলে মনে হচ্ছে না?
ইন্দ্রনাথ বলল, ভেতরে চলো। পাথর বাঁধায় চত্বর পেরিয়ে নিচু খিলনের তলা দিয়ে রামধনবাবুর পেছন পেছন বিগ্রহের সামনে গিয়ে দাঁড়ালো ইন্দ্রনাথ। আবক্ষ শিব মূর্তি জঙ্গলিদের হাতে বিকট চেহারা নিয়েছে। যে বেদিতে বসানো সেটা লম্বায় চওড়ায় প্রায় 10 ফুট চতুষ্কোণ,
পাথর দিয়ে তৈরি। রামধনবাবু শটান টর্চ মেরেছিলেন বিগ্রহের চোখের উপর, বললেন, দেখেছেন?
হুম, দেখছি।
বিগ্রহের ডেবা ডেবা চোখের মণি একটু একটু করে উপরে উঠে যাচ্ছে, একেবারে উঠে গেল। চোখের সাদা অংশ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। লাফিয়ে বেদির উপর উঠে পড়ল ইন্দ্রনাথ, পকেট থেকে বের করলো কম্পাস, সুচলো মুখ দুটো দিয়ে চোখের সাদা অংশ মেপে বলল, প্রায় আধা ইঞ্চি। গুরু গম্ভীর গলায় পেছন থেকে রামধনবাবু বললেন, কাজটা ভালো করলেন না, পবিত্র বেদিতে পা দিয়েছেন, আদিবাসীরা যদি জানতে পারে।
চোখের তারা নামছে,
বললে ইন্দ্রনাথ। টর্চের জোরালো ফোকাসে দেখা গেল সেই অভাবনীয় দৃশ্য। আস্তে আস্তে কালো পাথরের মণিকা নিচে নামছে, আধা ইঞ্চিটা সাদা অংশ মিলিয়ে যাচ্ছে একটু একটু করে, এক ফোঁটা করে জল উঠছে পড়লো প্রতি চোখে, গড়িয়ে নেমে এলো পাথরের গাল বেয়ে। আবেগহীন গলায় বললেন রামধনবাবু, নিহত সিপাহীদের শোকে আজও কেঁদে চলেছে পাথরের দেবতা, সেই সঙ্গে বদলে দিচ্ছে মোগল মোহরের হদিস।
এই পাহাড় জঙ্গলে নদী কোথাও নেই?
অন্ধকার বারান্দায় ফিরে এসে ইন্দ্রনাথ বলল,
কিন্তু একটা ঝর্ণা কি আছে?
পাহাড়ের গুহা থেকে লাফিয়ে বেরিয়ে এসে নিচে নেমে পাতালে ঢুকে গেছে,
বলল রামধনবাবু।
অন্ধকারে শোনা গেল রামধন চক্রবর্তীর পাঁজর খালি করা নিঃশ্বাস, তালে তাল দিয়ে প্রেতাত্মারা অট্টহাসি হাসলো ঠিক এই সময়ে। প্রাসাদের দরজা জানলাও কাঁপল ঠকঠকিয়ে। আওয়াজ থেমে যেতেই ইন্দ্রনাথ বলল,
বৈশাল কামান নির্ঘোষের ঘটনা জানেন?
সেটা আবার কি?
গোটা পৃথিবী জানে, যার নাম চাল ভাজা তার নাম মুড়ি। বরিশাল কামান মৃত প্রফা
কুয়াশা।
ভীষণ ইম্পসিবল ABC Radio, FM 89.6. Cause that's how we do it.
Anytime, anywhere. Listen to the latest song.
He knows 30 secrets that I keep, but he knows it's killing me. He knows.
Download the ABC Radio app.
ভূমিকম্প বা বাজ পড়ার সঙ্গে সেসব আওয়াজের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। ডিনামাইট আবিষ্কারের আগে অথবা শব্দের চেয়ে বেশি স্পিডে এরোপ্লেন উড়ে গেলে বাতাস ফেটে পড়ার অনেক আগে থেকে এই আওয়াজ শোনা যায়। উত্তর সমুদ্রের নাবিকরা শুনেছে ঠিক, যেন গুরু গুরু গুম গুম শব্দ গড়িয়ে যাচ্ছে দূর হতে দূরে। ওরা তার নাম দিয়েছিল মিস পোফার্স। 1986 সালে বিলেতের নেচার কাগজে বেরোলো অবিশ্বাস্য সেই খবর। ধুবড়ির উত্তরে দিনে অথবা রাতে শোনা যাচ্ছে কামান দাগার অথবা বন্দুক ছোড়ার আওয়াজ। এই আওয়াজের নাম দেওয়া হয়েছিল বরিশাল কামান। 1934 সালে সায়েন্স ম্যাগাজিনে বেরোলো সেনকা রথ কামান রহস্য। নির্ঘোষ শোনা যায় যেন সব দিক থেকে। ইতালিতে এই শব্দকেই বলে ম্যারিনা অথবা ব্রন্টিডি, হাইতিয়ানরা বলে গুফকে। কানেকটিকাট নদীর উপত্যকায় প্রথম যারা উপনিবেশ গড়েছিল তারাও শুনেছিল এই আওয়াজ। ইংরেজ দেবতাদের ধমকাচ্ছে যেন রেড ইন্ডিয়ান উপদেবতারা। ওখানে এই আওয়াজের নামকরণ হয়েছিল মোজা। বাড়ি কাঁপিয়ে ছাড়তো একেবারে। রামধনবাবু বুঝলেন কিছু?
না,
তার জন্য লজ্জা পাবেন না। আপনার ছেলে নিশ্চয়ই বেলজিয়ান ভদ্রলোকের বৈজ্ঞানিক রিপোর্টটা পড়েছিল। আইসল্যান্ড থেকে বিস্কে উপসাগর পর্যন্ত যেখানে যত ভুতুড়ে আওয়াজ সবকিছু নিয়ে ইনি গবেষণা করেন 1890-তে।
যোগাযোগ করেন চার্লস ডারউইনের ছেলে স্যার জর্জ ডারউইনের সঙ্গে। ব্যাখ্যা দাঁড়িয়েছিল অনেক রকম।
কেমন ধরনের ব্যাখ্যা?
এই প্রথম উৎসুক মনে হলো রামধন চক্রবর্তীকে।
কেউ বলেছে আবহমণ্ডলের বিদ্যুৎ সৃষ্টি ছাড়া আওয়াজ ঘটাচ্ছে, কেউ বলেছিল ভূগর্ভে গলিত লাভার সংঘাতের আওয়াজ বোমার মতন ফেটে পড়ছে বাইরে, আবার কারো মতে সুনামি, টাইডাল ওয়েভ অথবা সমুদ্রের পর্বত সমান ঢেউ সৈকতে আছড়ে পড়ায় বহু দূরে ভেসে যাচ্ছে কামান নির্ঘোষের মতন শব্দ, যেমন ঘটে ফিলিপাইনে। টাইফুন ঝড় আসবার অনেক আগে হাজার মাইল দূর থেকে শোনা যায় আকাশে বোমা ফাটার আওয়াজ।
কি সর্বনাশ! আকাশে বাতাসে অট্টহাসি ভেসে আসছে পাতাল থেকে, সমুদ্র থেকে,
বাতাসের স্তরে স্তরে ঘষ্টানি থেকেও। রামধন বাবু, আপনার এখানে হচ্ছে অন্য কারণে। এই যে নদীর দেশ, তাই এখানে শিব ঠাকুর কাঁদে, পাহাড়ের মাথায় ঝর্ণা জাগে, আকাশে বাতাসে ভূতেরা হাসে। যা বলবো তা করতে পারবেন? সাহস আছে?
অন্ধকারে চেয়ার সরে যাওয়ার আওয়াজ হলো। উঠে দাঁড়িয়েছেন রামধন চক্রবর্তী। প্রেতাত্মারা অট্ট অট্ট হেসে উঠল ঠিক এই সময়ে। দরকার ছিল ঠিক একটা শ্যাবল আর একটা কোতালের।
জোগাড় করে দিলেন রামধন বাবু। পাথরের খাঁজে চার মেরে শিবমূর্তিকে উল্টে ফেলে দিল ইন্দ্রনাথ। খুব সহজে অবশ্য নয়, ইন্দ্রনাথ বলেই পেরেছিল, কিন্তু ঘেমে নিয়ে গিয়েছিল। মুচকি হেসে বলেছিল,
কে বুঝলেন আপনি?
ঝোঁক গিলেন রামধন বাবু। মনে হচ্ছে যে বিগ্রহ আগেই উল্টানো হয়েছিল, পাথরের জোরে শাবল মারার স্পষ্ট দাগ দেখলাম।
কে দেখেছেন? সিমেন্ট দিয়ে দাগ বুঝিয়ে দেওয়া হয়েছিল, আপনার ছেলের কীর্তি।
রামধন বাবু নিশ্চুপ।
ইন্দ্র বলল, টর্চটা আমাকে দিন, পাশে এসে দাঁড়ান এবার,
কি দেখছেন?
টর্চের ফোকাস আলোকিত করে চলেছে ভেতরের কুয়ো, জল বেশি নিচে নেই। টর্চ ঘুরিয়ে বিগ্রহের চোখে ফোকাস করল ইন্দ্রনাথ। চোখে আঙুল দিতেই চোখ সরে গেল উপরের দিকে, মার্বেল গুলিতে আঁকা চোখে ফাঁপা গুলি। টর্চ এনে এবার উলচানো বিগ্রহের তলদেশে ফোকাস করতে চক্ষু স্থির হয়ে গেল রামধন বাবুর। ভেতরটা বিলকুল ফোপড়া, শ্যাওলা ভর্তি, জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে শ্যাওলা থেকে। প্রেতাত্মারা হেসে উঠল আকাশে, কুয়োর জল দমক মেরে মেরে উঠতে লাগলো উপরে। গম্ভীর নীনাদের উপর গলা চড়িয়ে ইন্দ্রনাথ বলল,
ওই জল থেকে
কুয়াশা।
বন্ধুরা, এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম কাহিনী, যার নাম ছিল প্রেতাত্মার অট্টহাসি, লেখক অদেশ বর্ধন এবং পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে এখন আমাদের কুয়াশার মূল গল্প অর্থাৎ দ্বিতীয় গল্পে যাবার। আজকে পরে যে কাহিনীটি রয়েছে সেটার নাম আমরা পরে শুনবো, তার আগে চলুন আমরা আজকের কাহিনীর প্রথম পর্ব শুনে আসি, তারপরে আবার কথা হচ্ছে। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর আপনার সঙ্গে আছি আমি শর্মিন।
কুয়াশা।
মাউসে ডাবল ক্লিক করতে মনিটরে রঙিন ছবিটা পাল্টে গেল, আর ঠিক তখনই পারফিউমের গন্ধ নাকে এলো রিতেনের। সুতরাং কিবোর্ডে আঙুল চালানো থামিয়ে মনিটরের দিক থেকে চোখ সরালো সে। বর্ষা এসে দাঁড়িয়েছে ওর কাছে, কি দারুণ দেখাচ্ছে ওকে গাঢ় নীলের উপর সাদা ফুল ফুল চুড়িদার পরে, গলায় সাদা ওড়না, কপালে টিপ, চোখে কাজল, নাকে সর্ষের দানার মতো নাকফুল। অফিসের কাজ ছাড়া খুব একটা রিতেনের কাছে আসে না বর্ষা, আর যদিও বা হঠাৎ করে আসে তো 2-5 মিনিটের বেশি দাঁড়ায় না। রীতিনি বরং এই প্রোগ্রামটিকে ট্রাভেল দিচ্ছে, অমুক ট্রফিটা কি তোমার কাছে আছে? ম্যানেজার স্যার ডিপার্টমেন্ট ছেড়ে কোথায় গেলেন বলো তো? এইসব ছল ছুতোয় ওর সিটের কাছে যায়। সেখানে আশেপাশে 2-4 জন পুরুষের ভিড় সবসময় লেগেই আছে, তাই রীতিনের কেমন যেন লজ্জা করে, অথচ সিটের কাছে না গিয়েও পারে না। ভেতর থেকে কে যেন ওকে তাড়িয়ে নিয়ে যায়, বর্ষা টেবিলের কাছে গেলে রিচেলের অস্কার পুরস্কারের কথা মনে পড়ে। দ্য নমিনিজ আর বলেই চার পাঁচটা নাম, আর তারপরে দ্য অ্যাওয়ার্ড গোজ টু ডট ডট ডট। এই অফিসের চার পাঁচজন সে অস্কার নমিনির মতোই ওর চার পাশে ঘুরঘুর করছে, তার মধ্যে রিচেলও একজন। অ্যাওয়ার্ড শেষ পর্যন্ত কে পাবে কে জানে। রিতেন না, একটা হেল্প করবেন?
তোমাকে হেল্প করার জন্য আমি পুরোপুরি তৈরি। বলো কি করতে পারি?
আপনার মোবাইল ফোনটা একটু ইউজ করতে দেবেন?
অবশ্যই, ইচ্ছে হলে সারাদিনও রাখতে পারো।
না না, জাস্ট একটা ফোন করব, অফিসের ফোন থেকে কিছুতেই লাইন পাচ্ছি না।
ওকে, আমি কি সিট ছেড়ে উঠে যাব?
না না, আপনি থাকতে পারেন, প্রাইভেট কিছু না, দিদির সঙ্গে একটু কথা বলব।
অসুবিধা নেই, তুমি কথা বলো, আমি পাশেই দাঁড়াচ্ছি।
আমার কিছু সময় নিতে হবে, আমার কথা শেষ হইতেন দা, আপনি আসুন, অনেক চার্জ তো না?
হ্যাঁ সাংঘাতিক, কাল থেকে টোল পড়া টিনের বাটি নিয়ে নিচে গণেশ এভিনিউয়ের ফুটপাতে ঘুরতে হবে। তোমাকে কিন্তু দারুণ দেখাচ্ছে, আজকের দিনটা সাবধানে থাকো।
কেন?
আমাদের অফিসে নেকড়ে হায়না তো কিছু কম নেই।
হাই রেইন, আমার কম্পিউটারে কিছু ডাটা ঢোকানোর ব্যবস্থা করো তো। ও রিতেন দা, মোবাইল ফোনটা নেওয়ার পর থেকে দেখছি আপনার ভাব হেভি বেড়ে গেছে। আগে তো আপনাকে কেউ পাত্তাই দিত না, এখন থোড়া থোড়া দিচ্ছে, কি বলেন? ওকে চলি।
প্রকাশদার কথা কিছু মনে করবেন না।
না না, মাইন্ড করিনি, ব্যাপারটা খুব স্পষ্ট, দেখলে হায়নাকে কামড় বসিয়ে গেল। আরো একটা নেকড়ে এদিকেই আসছে, তুমি সিটে ফিরে যাও, আমি আর কামড় খেতে চাই না, বরং বিকেলের দিকে 10 মিনিট গল্প করা যাবে।
ওকে। ওদের ডিপার্টমেন্টাল ডেপুটি ম্যানেজার মঙ্গল পুরকায়স্থ ওদের দিকে এগিয়ে আসতে দেখে রিটেন আগে ভাগে বর্ষাকে পাঠিয়ে দিল। অফিসে সবাই আড়ালে যাতে মঙ্কু বলে। মঙ্কু একজন অস্কার নমিনি, যদিও তার বয়স 55, তার একটি ছেলে একটি মেয়ে এবং স্ত্রী আছে। আর কি আশ্চর্য, বর্ষা উঠে যাওয়ার পর মঙ্কু ও কম্পাসের অনুগত কাটার মতো গতিপথ পাল্টে বর্ষার পিছু পিছু হাঁটতে শুরু করলো। গত 4-5 বছর যে কটা সফটওয়্যার কোম্পানি নাম করেছে তাদের মধ্যে রিটেনদের কোম্পানি সফট কর্পোরেশন বেশ এগিয়ে আছে। এখানে প্রোগ্রামার হিসেবে মাইনেও খারাপ পায় না, কিন্তু ফ্যামিলি বাজেট থাকায় অর্ডার সাপ্লাই ছোটখাটো একটা ব্যবসাও চালা। ব্যবসার ক্ষেত্রে মাস দুই হলো মোবাইলটা নিয়েছে। রিটেনের ছোট ভাই ব্রতিন বিএসসি পাশ করেছে গত বছর, তারপর ব্যবসার পাশে এসে দাঁড়িয়েছে, ফলে রিটেন খানিকটা হাঁপ ছাড়তে পেল। অর্থাৎ দিপ দিপ করে দুবার শব্দ হলো, চমকে উঠল রিটেন। প্রথমে মনে হলো ওর ফোনের ব্যাটারি হয়তো কাবু হয়ে পড়েছে, কারণ সাধারণত ব্যাটারি লো হলেই দিক শব্দ হয়, কিন্তু সে তো একটা শব্দ, দুবার তো নয়। তখনই খেয়াল হলো সেল ফোনে কেউ কোনো মেসেজ পাঠালে দুবার দিক শব্দ হয়। দিন সাথে তাকে হ্যান্ডসেট রিপেয়ার করার জন্য একটি টেকনিশিয়ানের মেসেজ পেয়েছে তৈরিতে, সঙ্গে তার নাম্বার। পকেট থেকে মোবাইল ফোনটা দেখে তার এলসিডি প্যানেলে একটা মেসেজ ফুটে উঠেছে, সেটা ভারী অদ্ভুত। চঞ্চল হয়ে উঠল, কোন মেয়ের সঙ্গে কখনো সেরকম ঘনিষ্ঠতা হয়নি, সেরকম সুযোগও আসেনি। পড়াশোনা শেষ হবার আগে ওর বাবা মারা যান, ভাই বন্ধুটা তখন ছোট ছোট, মা ক্রনিক আলসারের রোগী, দীর্ঘদিন ধরে সংসার যুদ্ধে লড়ে গেছে সে একাই, মায়ের বয়স আরো বেড়েছে, জেনেছে অসুস্থ, ছোট বোন মিলিরও এখনো বিয়ে দেওয়া হয়নি, মা সবসময় করে। রিতেন মায়ের কাছ থেকে আরো 2 বছর সময় চেয়েছে, বলেছে দুই ভাই মিলে ব্যবসা দাঁড় করিয়ে মিলিকে ভালোভাবে পাত্রস্থ করবে, কিন্তু মাঝে মাঝে মোর মনে হয় শেষ পর্যন্ত কথা রাখতে পারবে তো, নিজেকে নিয়েও ভাবে রিতেন। বয়স 30 পেরিয়ে গেল, এই বয়সে যে সুপুরুষ যুবকের জীবনে যেসব সুন্দর সুন্দর ঘটনা ঘটে তার কিছুও জীবনে ঘটল না, হয়তো এই জন্যই মোবাইল ফোনের মেসেজটা মনে দাগ কাটছে, ফোন নাম্বার তো মুখস্থ হয়ে গেল সহজেই। তারপর আবার ভাবলো এবার সেই পার্টি লাইন বা টেলিফোনের মতো নয় তো, যত ভালোবাসা শুধু টেলিফোনে না, ওসব টেলিফোন চলতে আসল ব্যাপারটা ওরা একবার পরখ করে দেখতে ইচ্ছে করছে। প্রীতম ভাবলো তাহলে ওই নাম্বারে একটা ফোন করে দেখলে কেমন হয়। সেদিন 5:30 নাগাদ অফিস ছেড়ে বেরিয়ে গেল সে। সেদিনই রাতে 8:00 নাগাদ মেসেজটা আরো একবার এলো। প্রীতম পাড়ার চায়ের দোকানে বসে এক কাপ চা সামনে নিয়ে বর্ষার কথা ভাবছিল। মন্টন ভীষণ খারাপ। ঠিক তখনই দ্বীপ দ্বীপ শব্দটা আবার হলো। হঠাৎ রীতিনের মাথার মধ্যে কি যেন হলো, উশৃঙ্খল হতে খুব সাজ জাগলো। বর্ষার উপর অনেকটা অভিমান নিয়ে চায়ের কাপ ফেলে রাস্তায় বেরিয়ে কাছাকাছি একটা ফোন বুথে ঢুকে পড়ে বোতাম টিপল। ডায়াল করে একটু পরে ও প্রান্তে একজন মহিলার মিষ্টি গলা পেল।
হ্যালো,
আপনারা আমার মোবাইল ফোনে একটু আগে একটা মেসেজ পাঠিয়েছেন, সকালেও মেসেজটা একবার পেয়েছিলাম।
আপনার মোবাইল নাম্বারটা কাইন্ডলি বলবেন স্যার?
হ্যাঁ, 0598730065।
ও, আপনি মিস্টার রিতেন মিত্র, রাইট?
হ্যাঁ, মানে আমার নাম আপনারা মানে কিভাবে?
রিল্যাক্স মিস্টার মিত্র, আপনি ফর নাথিং নার্ভাস হচ্ছেন। আমাদের বিজনেসের ক্যাপিটালই হচ্ছে সিক্রেসি আর প্রাইভেসি। আপনি কাল সন্ধ্যে 7:00 আমাদের অফিসে চলে আসুন। আমাদের এনরোলমেন্ট ফি 200 টাকা, আর তারপর সার্ভিস অনুযায়ী চার্জ। ঠিক 7:00 আসবেন কিন্তু, আর ঘাবড়াবার কিছু নেই, আমাদের এখানে আসলে আপনার ভালো লাগবে। তবে হ্যাঁ, মনে রাখবেন 3-তলার ফ্ল্যাট, ফ্ল্যাটের দরজার সামনে নেম প্লেটে লেখা আছে মিস্টার পি দত্তগুপ্ত, ক্লিয়ারিং এজেন্ট। ওখানে লোক থাকবে, তাকে 200 টাকা দেবেন ক্যাশ। তারপর আমরা আপনাকে খুশি করার জন্য যা যা দরকার সব করব। গুড নাইট।
কিন্তু হ্যালো হ্যালো,
কেমন একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পেল রীতে। মনে মনে বেশ কৌতূহল হচ্ছিল। 200 টাকা খুব বেশি না, কিন্তু তারপর কত? 300, 500, 1,000? একবার মাত্র ব্যাপারটা চেষে দেখতে ক্ষতি কি? মা মিলি ব্রতিন বর্ষা কেউ কিছু টেরই পাবে না। পরদিন কাটায় কাটায় সন্ধ্যা 7:00 দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়ে হাজির হলো রীতেন। ফ্ল্যাট বাড়িতে বেশ পুরনো থাকে, তবে অভিজাত পয়সাওয়ালা মানুষজনই এসব বাড়িতে থাকে। বাড়িতে ঢুকে প্রথম যে ব্যাপারটা নজরে পড়ে তা হলো নির্জনতা। সিঁড়ি আর অলিন্দ দেখে মনে হয় না এখানে কেউ থাকে। পালিশ করা বিশাল কাঠের দরজা, দরজার ডান দিকে ফ্রেমে কলিঙ্গেনের বোতাম। রেলবাজে বেশ কিছুক্ষণ পর শব্দ করে দরজাটা খুলে গেল। দরজা খুলতেই পারফিউমের উগ্র গন্ধ তাকে স্বাগত জানালো। দারুণ সাজগোজ করে একজন মহিলা ভ্রুক উচকে নির্জনের দিকে তাকিয়ে আছে। ফর্সা গোল্লা চেহারা, কোকড়ানো চুল, মহিলা বড় বড় শ্বাস ফেলছে। রীতিতে তো গলা শুকিয়ে যাচ্ছে, কপালের পাশ দিয়ে ঘামে ঘেঁষা গড়িয়ে পড়ছে। রুমাল বের করে সে ঘাম মুছতে মুছতে বলল,
আমার আমার নাম রীতেন মিত্র, স্যার 7:00 আসার কথা ছিল।
আসুন, ভেতরে আসুন।
আমার 200 টাকা দেবার কথা ছিল।
ও হ্যাঁ, দিন না। আপনি একটু বসুন, আমি মিস্টার দত্তগুপ্তকে খবর দিয়ে আসছি। আপনি বসুন, উনি এক্ষুনি আসছেন। আমি আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। কথাতে বলেই মহিলা ফ্ল্যাটের সদর দরজা খুলে ব্যস্ততায় চলে গেলেন। মহিলা কেমন যেন এলোমেলো ব্যস্ততা দেখাচ্ছিল, নার্ভাস ভাবে বারবার শাড়ি ঠিক করছিলেন। রীতেন অপেক্ষা করার জন্য তৈরি হয়ে টেনশন কাটাতে সিগারেট ধরাল। প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পর রীতেনের ধৈর্য ডাক পড়ল। এদিক ওদিক তাকিয়ে একটু ইতস্তত করে তারপর ফ্ল্যাটের ভেতরে যাওয়ার দরজাটার কাছে গিয়ে দাঁড়াল। কান থেকে কথাবার্তা শোনার চেষ্টা করল, না কোনো শব্দ নেই। এই ফ্ল্যাটটা হয়তো শুধু যোগাযোগের অফিস, সুইট লেডিজরা থাকে অন্য কোথাও, হয়তো নিজের নিজের রাস্তা নেয়। দরজা চাপ দিতেই পাল্লা খুলে যায়। সামনে পর পর দুটো ঘর, দুটো খড়িতে গাছে হাত কোল করে একটা অন্ধকার আর একটা আলো জ্বলছে। চুরুটের হালকা গন্ধ নাকে আসছিল রীতেলে। মিস্টার দত্তগুপ্তকে চুরুট খাচ্ছে যে ঘর থেকে আলো জ্বলছিল। রীতেল পা টিপে টিপে সে ঘরটার দিকে গেল। ঘরের চৌকাঠে দাঁড়িয়ে যিশুটা স্পষ্ট দেখতে পেল সে। রীতেল এত দুরন্ত কোটিতে ছুটে এসে ও হৃৎপিণ্ড ধাক্কা মারল। বুকের ভেতরে ধুকপুকানি থেমে গেল কয়েক লহমার জন্য। ঘরের ঠকঠকে বিছানে চিৎকার হয়ে পড়ে আছে শার্ট প্যান্ট পরা একজন মানুষ। তার হাত পা অস্বাভাবিক ভঙ্গিতে হেগেলে ছড়িয়ে আছে, মুখে দেখা যাচ্ছে না। তার মুখের উপর একটা বালিশ দেখা তিনি কি মিস্টার পি দত্তগুপ্ত কে জানে। বিছানার খুব কাছে গিয়ে দাঁড়াতেই বালিশের প্রায় পোড়া গন্ধটা চোখে পড়ল। বালিশটা একদমই সরে গিয়ে দত্তগুপ্তকে দেখা গেল। তার ধ্বংস হয়ে যা মুখ তাকিয়ে দেখতে কেমন ছিল সেটা আন্দাজ করাও কঠিন। ভুতুরে অভিজ্ঞতা দিয়ে রীতেল দত্তগুপ্তের পাশ দেখার চেষ্টা করলো। ও শরীরটা এখনো গরম আছে, সুতরাং যেই খুন করুক ব্যাপারটা খুব বেশি আগে হয়নি। কে খুন করলো দত্তগুপ্তকে? ওই মহিলা নয় তো? সারা ঘর জুড়ে ধস্তা ধস্তে চিহ্ন দেখা যাচ্ছে। কোন মেয়ের পক্ষে কি সম্ভব এতটা বিষংস হওয়া? হতেও পারে দত্তগুপ্তকে খুন করে মহিলা ফ্ল্যাট ছেড়ে পালানোর মতলব আছে। তখনই রীতে দেশে হাজির। এই প্রথম কৌতূহলকে ছাপিয়ে ভয় ওর মনে বাসা বাঁধে। একটা নির্জন ফ্ল্যাটে রীতেন আর একটা ডেড বডি। এখন যদি কেউ আসে তাহলে কি ভাববে? আচ্ছা যদি পুলিশ আসে? প্রায় দৌড়ে রিসেপশনে চলে এলো। ওকে আরো চমকি দিয়ে রিসেপশনে তুলতে বাধা শুরু করলো। হাবলি তো শুধু দোমাটকে দাঁড়িয়ে থেকে রিসেপশনটা তুলে কাউন্টার লোক নামিয়ে রাখে। হঠাৎই ওর মনে হলো,
আমার নাম মোবাইল নাম্বার সবই দত্তগুপ্তের কাছে আছে। এই খুনের তদন্ত করতে এসে পুলিশ যদি সেসব খুঁজে পায় তাহলে আমাকেই হয়তো মার্ডারার বলে সন্দেহ করবে, আর তাছাড়া বাড়িতে অফিসে সবাই জেনে যাবে। আমি এই ফ্ল্যাটে কেন এসেছিলাম আমার মনের অবস্থাটা কেউ বুঝতে চাইবে না। শুধু অভিযোগের আঙুল তুলেই চেনা জানা মানুষজন তাদের দায়িত্ব শেষ করবে।
রীতেন চটপট চলে গেল রিসেপশন কাউন্টারের ওপারে। কম্পিউটারের হার্ড ডিস্কের থেকে ওর নাম সহ সব দিকে অভ্যস্ত হাতে মুছে ফেলল। এবার রিসেপশনের ড্রয়ারে রাখা সব ডিরেক্টরিতে পাগলের মতো নিজের নাম খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা ডায়েরি গোছে টাকা দিল। তাতে অনেক মেয়ের নাম্বার লেখা, আর প্রত্যেকটা মেয়ের নামের পাশে ব্র্যাকেটে আরো একটা ছোট নাম লেখা। লিস্টটা দ্রুত নজর বোড়াতে গিয়ে মারাত্মক একটা ধাক্কা ছিল রীতেন। বর্ষা দাশগুপ্ত, ব্র্যাকেটে কঙ্কনা, আর ফোন নাম্বার।
বর্ষার নাম এখানে কেন? ওর ফোন নাম্বার জানি না, তবে নাম পদবি দুটোই মিলে যাচ্ছে। ওর সঙ্গে দত্তগুপ্তের কি সম্পর্ক?
একটা কাগজে বর্ষার নাম্বারটা টুকে নিয়ে বুক পকেটে রাখে। আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও যখন ওর নাম্বার বা ফোন নাম্বার পেল না তখন খানিকটা স্বস্তি পেল। সব কাজ শেষ হতেই পকেট থেকে রুমাল বের করে ফ্ল্যাটের যেখানে যেখানে ওর ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা সব জায়গাগুলো ভালোভাবে মুছে ফেলল। তাড়াহুড়ো করে কাজ শেষ করে খুব সাবধানে ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে এলো। কিন্তু দোতলা সিঁড়ি দিয়ে যখন নামছে তখন মোটাসোটা একজন ভদ্রলোকের সাথে দেখা। সে দত্তগুপ্ত কোন ফ্ল্যাটে থাকে জিজ্ঞেস করতে রীতেন ভুল করে বলে দিল বাংলা তিনতলা ইংরেজি সেকেন্ড ফ্লোর। কিন্তু সাথে সাথে বুঝতে পারলো সে কি সাংঘাতিক ভুল করে ফেলেছে। কিন্তু এখন আর কিছুই করার নেই, তাই চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়লো। পাঁচতারকাস ময়দানের কাছে ফুটপাতে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বড় বড় নিঃশ্বাস নিল রীতেন। তারপর পকেট থেকে মোবাইল ফোনটা বের করে চিরকুটে লেখা বর্ষার নাম্বারটা দেখে নিল। কাঁপা হাতে ভীরু মনে সেই নাম্বারে কল দিল রীতেন। আর মনে মনে প্রার্থনা করতে লাগলো দত্তগুপ্তের বর্ষা আর ওর বর্ষা যেন এক না হয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ও প্রান্ত থেকে ফোন ধরে কেউ একজন হ্যালো বলল। তখন ওর চোখের সামনে পাঁচতারকাস অঞ্চলটা বন বন করে লাটকে কোন রকম সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। কারণ
হ্যালো হ্যালো হ্যালো
রীতেনদা বলছি, তোমার সাথে এক্ষুনি খুব জরুরি দরকার আছে।
রীতেনদা, আপনি আমার নাম্বার পেলেন কি করে?
ওসব পরে বলবো, এক্ষুনি তোমার সাথে দেখা হওয়া দরকার।
না, বরং কাল অফিসে বলবেন।
বর্ষা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দু বছর ধরে তোমার সাথে একই সেকশনে কাজ করছি, কোনোদিনও তোমার ফোন নাম্বারটাও জানতে চেয়েছি, কিন্তু এখন খুবই এমার্জেন্সি, আমাদের এক্ষুনি দেখা হওয়া দরকার, ফোনে সব কথা বলা যাবে না।
কাল পর্যন্ত ওয়েট করা যায় না? তাহলে অফিসে
কোনো ক্লিয়ারিং এজেন্টকে চেনো? পার্ক সার্কাসে তিনতলায় ফ্ল্যাট।
না তো, চিনতে পারছি না তো, কেন চেনার কথা?
বুঝেছি, সোজা আঙুলে কি উঠবে না, অতএব আঙুল বাঁকাতে হবে, কারণ সিক্রেসি আর প্রাইভেসি ছিল দত্তগুপ্তের ক্যাপিটাল। এখনো চিনতে পারছো না? আরে, যে দত্তগুপ্ত তোমার নাম রেখেছে কঙ্কনা। ও, একটা ভালো খবর আছে, দত্তগুপ্ত ঘন্টা দেড়েক আগে তার ফ্ল্যাটে মার্ডার হয়েছে।
কি বলছেন জিতেন্দা?
হ্যাঁ, ঠিকই বলছি। এবার নিশ্চয়ই তোমার দেখা করতে কোনো অসুবিধে হবে না, তুমি আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো।
আরো আধা ঘন্টা পর রাত 8:30 নাগাদ মৌলালির মোড়ের কাছাকাছি একটা রেস্তোরাঁয় চা আর অমলেট নিয়ে মুখোমুখি বসেছে রীতেন আর বর্ষা। রীতেন নিচু গলা বর্ষাকে সব খুলে বললেন, ওর অন্যায় বন্ধুকে আকাঙ্ক্ষার কথা বলতে গিয়ে ক্ষোভে লজ্জায় ওর গলা জড়িয়ে আসছে। বর্ষা তখন ফাঁকাশে মুখে পাথর হয়ে বসে আছে, চোখে শূন্য দৃষ্টি।
সঙ্গতায় পাগলের মতো লাগছিল আমার, মাথা খারাপ হয়ে গিয়েছিল, আমাকে তুমি ক্ষমা করে দিও।
রীতেনদা, এখন কি হবে?
এখন চুপ করে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, তবে পুলিশ হয়তো দু চার দিনের মধ্যে তোমাকে ফোন করতে পারে।
তখন আমি কি বলবো?
পুলিশের প্রশ্নটা যদি আমি তোমায় জিজ্ঞেস করি, দত্তগুপ্তের ফ্ল্যাটে তোমার নাম আর ফোন নাম্বার পাওয়া গেল কেন?
দত্তগুপ্তের ব্যবসা মেয়ে নিয়ে, তবে ওনার ব্যবসার অনেকগুলো স্তর রয়েছে। তার একেবারে প্রাথমিক স্তর হচ্ছে টেলিফোনে বন্ধুর মতো সুখ দুঃখে গল্প করা, তার পরের স্তর টেলিফোনে নোংরা গল্প করা, এর পরের ধাপে টেলিফোনে নয় একেবারে মুখোমুখি গল্প এবং প্রেম করা, তবে তবে কিছুতেই শরীর ছোঁয়া চলবে না। দত্তগুপ্তের মাসলম্যানরা সেটা নজর রাখত। এর পরে আসছে বডি লাইন লেভেল, যেখানে সবই চলত, নানান ধরনের ক্লায়েন্টের জন্য দত্তগুপ্তের নানান ধরনের ব্যবস্থা ছিল।
তুমি কোন লেভেলে কাজ করতে?
আমার চাকরি ছিল প্রথম লেভেলের, সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে আমাকে নানা ধরনের ক্লায়েন্টের সঙ্গে সুখ দুঃখে গল্প করতে হতো, এর জন্য মাসে আমি 1,500 টাকা করে পেতাম। টেলিফোনে আমার ছদ্মনাম ছিল কঙ্কনা।
তুমি বলতে চাচ্ছ তুমি কখনোই অন্য লেভেলে কাজ করনি?
না, দত্তগুপ্ত আমাকে বহুবারই বলেছেন প্রাথমিক স্তর থেকে ওপরের গুলোয় উঠতে, তাতে টাকাও পাওয়া যাবে অনেক বেশি, কিন্তু আমি রাজি হইনি। টাকার প্রয়োজন মেটানোর জন্য আমি কাজ করতাম ঠিকই, তবে তার জন্য আমি আমার রুচি বিসর্জন দেইনি।
তুমি এরকম একটা কাজের সাথে নিজেকে জড়ালে কিভাবে?
টেলিগার্ল হওয়ার এই চাকরিটা আমি পাই আমার এক বান্ধবীর মাঝে, তখনও আমি আমাদের এই কোম্পানিতে চাকরিটা পাইনি, খুব অভাবের সময় ওই চাকরিটা আমাকে দারুণ সাহায্য করেছে। তাছাড়া দত্তগুপ্ত আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি বা অন্যায় প্রস্তাবও দেয়নি, তাই কাজ করতে আমার খুব একটা অসুবিধাও হয়নি।
আর আমার পরিচয়ও কেউ জানত না। প্রীতম দা, আপনি হয়তো আমাকে খারাপ ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে যা যা বললাম তা অক্ষরে অক্ষরে সত্যি। আমি শুধু টেলিফোনে গল্প করতাম, তার বেশি কিছু নয়। তবে অনেক সময় অনেক কিছুই দেখতাম যা যা কাউকে বলা যাবে না। মিস্টার দত্তগুপ্ত এই একটা ব্যাপারে বারবার ওয়ার্নিং দিয়েছে। ওর অনেক বাজে ধরনের লোক চেনা জানা ছিল, কেউ বেয়ারাপনা করলে তাকে ঠিক করার ব্যবস্থা ওই লোকগুলোই করত।
আচ্ছা, আর কি কি জানো দত্তগুপ্ত সম্পর্কে?
দত্তগুপ্ত খুব ছোট মাপে ব্যবসা শুরু করে মাত্র 4 বছরেই সেটাকে বিশাল জায়গায় নিয়ে গিয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের সাথে ওর ক্লোজ কানেকশন ছিল। এসব ব্যবসায় এই টাইপের কানেকশন না থাকাটাই অস্বাভাবিক। কে জানে, হয়তোবা তাদেরই কেউ দত্তগুপ্তকে খুন করলো কিনা। রিতেনদা, এসব কথা যেন আমাদের দুজনের বাইরে আর কারো কাছে না যায়।
তুমি দত্তগুপ্তের কাছে কতদিন ধরে এই পার্ট টাইম কাজ করছিলে?
অলমোস্ট 2 বছর।
তোমার স্যালারি পেমেন্ট কে করত?
উনি নিজেই।
তুমি কোথায় বসে টেলিফোনে গল্প করতে?
পার্ক সার্কাসে ওই ফ্ল্যাটে বসে কথা বলতাম। ওখানে একটা ঘরে 5টা টেলিফোন রাখা আছে। আমরা 5 জন মেয়ে সেখানে বসে একসঙ্গে কাজ করতাম।
ওদের নাম জানো?
না, সবাই ছদ্মনাম ব্যবহার করত। ওরাও আমাকে কঙ্কনা নামেই চিনত।
তোমার আসল নাম কে কে জানত?
মিস্টার দত্তগুপ্ত জানতেন, আর জানতেন মিস রোজি।
উনি দেখতে কেমন?
বেশ ছিমছাম সাদামাটা চেহারা। কাজের খাতিরে অনেক মেকআপ করে থাকতেন, তবে দেখতে খুবই সাধারণ।
তাহলে তো আমি রিসেপশনে যাকে দেখেছি তার সাথে একেবারেই মিলে। আচ্ছা, তুমি কি মাঝ বয়সী কোনো সুন্দরী মহিলাকে চেনো যে ওখানে কাজ করত? চেহারা কিন্তু বেশ কোলকার। সেও মেকআপ করে থাকে, কোকড়ানো চুল, খুব উগ্র পারফিউম আছে, আর কণ্ঠস্বর একটু হাস্কি।
না, এমন কাউকে দেখেছি বলে তো মনে পড়ছে না।
তোমার সাথে যে 5 জন টেলিফোনে কথা বলতো তারা দেখতে কেমন?
না, ওদের চেহারার সঙ্গে আপনার এই ভদ্রমহিলা কোনো মিল নেই।
ওই মহিলাকে পেলে অনেক কিছু জানা যেত। কে জানে, হয়তো দত্তগুপ্তকে উনি শেষ করেছেন।
কাল আমার দত্তগুপ্তের ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, আমি আর ওখানে যাব না।
না, যেও না। তবে মিস রোজিকে একটা ফোন করে বলো যে তোমার শরীর খারাপ। তখন উনি হয়তো নিশ্চয়ই বলবেন দত্তগুপ্ত মার্ডার হয়েছে। ওর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা চালালে তুমি অনেক কিছুই জানতে পারবে, সেগুলো আমাকে বলো। দুজনে ডিসকাস করে যা হোক একটা কিছু রাস্তা খুঁজে বের করবে।
আমরা চুপচাপ থাকি না, আমাদের ঝামেলা জড়ানোর কি দরকার?
তোমার হয়তো ঝামেলায় না জড়ালেও চলবে, কিন্তু আমি অলরেডি ঝামেলায় জড়িয়ে গেছি। ওই মোটা ভদ্রলোক সিঁড়িতে আমাকে দেখেছেন, ফ্ল্যাটের কোথাও না কোথাও আমার আঙুলের ছাপ রয়েই গেছে, এমনকি আমার নামও কোনো খাতায় বা ডায়েরিতে লেখা আছে। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করলে 2-4 দিনের মধ্যেই আমার কথা জানতে পারবে, তখন আমাকে নির্ঘাত অ্যারেস্ট করবে। মা ভাই বোনের কাছে আমি আর মুখ দেখাতে পারবো, চাকরিটাও হয়তো খোয়াতে হবে। দত্তগুপ্তকে কে না কে মার্ডার করেছে আর দায়টা চেপে যাবে আমার ঘাড়ে। আমি এত সহজে ছেড়ে দেবো না বর্ষা, ওই মিস্টেরিয়াস মহিলাকে আমি খুঁজে বের করবই। তুমি আমার সঙ্গে থাকতে পারো নাও থাকতে পারো, আই ডোন্ট মাইন্ড, দিস ইজ মাই গেম। শুধু শুধু তোমাকে বাড়ি থেকে ডেকে এনে চাবো। সরি রিতেনদা,
আপনি যা ভালো বোঝেন করুন, আমি পাশে আছি, দিস ইজ আওয়ার গেম।
ABC Radio, on air 24/7. Tune in.
Guasha.
এতক্ষণ ধরে আমরা আজকে কাহিনীর প্রথম পর্ব শুনলাম, যেখানে আমরা দেখতে পেয়েছি রিটেন নামে একজন ভদ্রলোক যিনি একটি সফটওয়্যার কোম্পানিতে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করছেন। তার সেই কোম্পানিতে তার সঙ্গে প্রথমে শুরুতে আমরা দেখতে পাই বর্ষা নামে একটি সুন্দরী মেয়ে, যাকে রিটেন অনেক পছন্দ করে। শুধু রিটেন না, অফিসের সবারই চোখ তার উপর। তো যাই হোক, রিটেনের যেটা আমরা দেখেছি, শুধু সফটওয়্যার কোম্পানিতে সে ভালো মোটামুটি বেতন পেলেও যে বেতন পায় তাতে তার সচ্ছলতা পুরোপুরি হয় না। তো সেই কারণে সে সাপ্লাইয়ের কাজও করে টুকটাক ব্যবসা, তো সেটা দিয়ে তার ভালো মতোই চলে যায়। তো যাই হোক, আবারও ফিরে যাচ্ছি ঘটনার প্রথম দিকে। সেটা হচ্ছে রিটেন একজন সিঙ্গেল পার্সন, সে বর্ষাকে খুবই পছন্দ করে, কিন্তু সাংসারিক জীবনে তার মা ভাই আরো সংসারে নানা চাপে তারা বিয়ে করা হয়নি। একাকিত্ব তাকে পেয়ে বসেছে এবং এক একটা সময় তাকে খুব তাড়না দেয়, যন্ত্রণা দেয় তার একাকিত্ব। যাই হোক, সেরকম একটি সময় অফিসে একদিন বর্ষা এসে রিটেনের কাছে টেলিফোন চায় যে ফোন করবে বলে। তার মোবাইলটি দিয়ে দেয় বর্ষাকে, বর্ষা ফোন করে, এবং বর্ষা ফোন করবার পরই তার ফোনে অদ্ভুত একটি মেসেজ আসে, যে মেসেজে লেখা থাকে সিডাকটিভ ফ্রেন্ডশিপ উইথ সুইট লেডিস। সে কিছুই বুঝতে পারে এবং দুটো নাম্বার দিয়ে থাকে। কৌতূহল বশত এবং একাকিত্বের তাড়নায় এক ফাঁকে ফোন করেই বসে দিতে সেই নাম্বারে, এবং ও প্রান্ত থেকে খুব মিষ্টি কণ্ঠস্বরে একজন মহিলা বলেন যে তাদেরকে খুব চমৎকার সার্ভিস দেবে। তিনি যেন ও চাইলে অমুক অমুক দিন বা অমুক দিন অতটা সময় একটি নির্দিষ্ট ঠিকানার ফ্ল্যাটে চলে আসে। এবং যেটা বললাম, একাকিত্বের তাড়নায় নিঃসঙ্গতায় অস্থির অধীর হয়ে দিকে বর্ষাকেও পাচ্ছে না, এত পছন্দ করে, রিটেন চলেই যায় সে ফ্ল্যাটে। সে ফ্ল্যাটে গিয়ে সে ঢুকতেই দেখতে পায় রিসেপশনের জন্য মহিলা বসে আছেন, মোটামুটি দেখতে ভালো। সে মহিলাকে দেখে তার খুব অস্থির মনে হয়, সে কিছুই বুঝতে পারে না। সেই মহিলাকে গিয়ে নাম বলার সঙ্গে সঙ্গে মহিলাটি কি তাকে বলে বসতে, বলবে সে তার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, সেটা বলে ভেতরে যায়। কিন্তু মহিলার আর দেখা নেই, অপেক্ষা করতে করতে একসময় অস্থির হয়ে রিটেন ভেতরে চলে যায়। ভেতরে একটি ঘরে আলো জ্বলছিল, সেখানে গিয়ে সে একটি মৃতদেহ দেখতে পায়, অর্থাৎ একজনকে খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে। ভয়ে অস্থির হয়ে রিটেন বের হয়ে আসে, এবং বের হওয়ার সময় তার চট করে মনে পড়ে যে তার নেম এন্ট্রি করা আছে রিসেপশনে, যে কম্পিউটার রাখা আছে সেখানে। সে দ্রুত হাতে সেই কম্পিউটার থেকে তার সমস্ত নাম ঠিকানা তার ডিটেলস ডিলিট করে চলে আসার সময় সিঁড়িতে একজন মোটামুটি ভদ্রলোকের দেখা পায়। সে যখন কম্পিউটার থেকে তার নাম ঠিকানা ডিলিট করছিল এবং খাতা এন্ট্রি করা আছে সেখানেও সে খুঁজছিল, সেখানে অদ্ভুত ভাবে সে বর্ষা দাশগুপ্ত ব্র্যাকেটে কঙ্কনা এবং একটি টেলিফোন নাম্বার দেখতে পায়। খুব অবাক হয়, তার কেন জানি মনে হতে থাকে এই বর্ষায় তার অফিসের বর্ষা। তো যাই হোক, সে পরে এসে সেই নাম্বারে ফোন করে দেখে বর্ষায় ফোন ধরে, এবং বর্ষাকে তখনই সে মোটামুটি একটু আভাস দিয়ে জরুরি তলব করে দেখা করতে বলে, এবং এক পথে দেখা করে বর্ষা স্বীকার করে এটা হচ্ছে মিস্টার দত্তগুপ্তের ফ্ল্যাট, যেখানে বর্ষা একটি পার্ট টাইম কাজ করে, এবং যে কাজটা খুবই বাজে একটি কাজ। অর্থাৎ বোঝাই যাচ্ছে মিস্টার দত্তগুপ্ত ভালো কোনো ব্যবসা করেন না, তিনি মেয়েদের দিয়ে ব্যবসা করেন, এবং সেই ব্যবসার বিভিন্ন স্তর আছে। প্রথম স্তর হচ্ছে মানুষের সঙ্গে, পুরুষ মানুষের সঙ্গে বন্ধুত্ব করে এবং তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, যে কাজটা বর্ষা করে। এবং পরবর্তী যে আরো দু তিনটা স্তর আছে সেগুলো অত্যন্ত বাজে, যেগুলোতে বর্ষা তখনও যেতে চায়নি। তো যাই হোক, তারা খুবই অস্থির হয়ে যায়, এবং বর্ষাকে রিটেন বলে যে আমি একটা ঝামেলায় জড়িয়ে গেছি, কিন্তু বর্ষা তাকে মানা করে যে আমাদের এটা নিয়ে বেশি মাথা ব্যথা করবার দরকার নেই। কিন্তু রিটেন তখন বলে যে যা ক্ষতি হবার হয়ে গেছে, কারণ তার নাম হয়তো কোথাও এন্ট্রি করা আছে, এবং সেই মিস্টিরিয়াস ভদ্র মহিলা রিসেপশনে যে বসেছিলেন তিনি তো তাকে দেখেছেনই, এবং আর একটি কারণ হচ্ছে সে যখন সেই যে নাম ছিল একজন ভদ্রলোক তাকে দেখতে পায়, তাই রিটেন কোনো রিস্ক নিতে চায় না। সে বলে সেই মহিলাকে তাকে খুঁজে বের করতেই হবে। এরপর কি হবে, অসম্ভব একটা জটিল ধাঁধার মধ্যে আমরা আজকে আটকে গেছি কুয়াশায়, আমরা সেটা জানবো দ্বিতীয় পর্বে। প্লিজ সঙ্গেই থাকবেন, আপনার সঙ্গে আছি আমি শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, যেখানে চলছে কুয়াশা। কদিন খবরের কাগজে 3 নম্বর পৃষ্ঠায় খবরটা ছাপা হলো, দত্তগুপ্তের পুরো নাম পিনাকি দত্তগুপ্ত, বয়স 52। ওর বেআইনি ব্যবসা, মাপে অনেক বড়, পুলিশের ধারণা অপরাধ জগতের কেউ ওকে খুন করেছে। এখন সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি, বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। এর মধ্যে সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকালে জলখাবার খাওয়ার সময় আচমকাই টিভি থেকে চোখ পড়লো রিটেনের, হঠাৎ কেউ যেন চাবুক মারল ওর বুকে। টিভির পর্দে সেই মুখ, সেই মহিলা, ড্রিম টেলকম পাউডারের একটা বিজ্ঞাপনের মডেল। এরকম একটা পাউডারের বিজ্ঞাপনে সে রহস্যময় মহিলা অভিনয় করেছে, কিভাবে এই মহিলাকে ধরা যায়? সেসব ভাবতে ভাবতেই অফিসে গিয়ে যান্ত্রিকভাবে কাজে বসে পড়ল রিটেন। বর্ষা নিজের সিটে বসে কাজ করতে করতে বারবারই ওর দিকে তাকাচ্ছিল, লাঞ্চের সময়ও রিতেনের কাছে এলো। কাগজে নিউজটা দেখেছেন রিতেনদা?
দেখেছি, বোধ হয় আজ সন্ধ্যেবেলা খাস খবরেও দেখাবে।
আজ সকালে অফিসে আসার আগে মিস রোজিকে ফোন করেছিলাম, বডি পোস্টমর্টমে পাঠিয়ে পুলিশ ফ্ল্যাটটা সিল করে দিয়েছে, সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছে, ফলে ওই ফ্ল্যাটে যাওয়ার কোনো মানে হয় না। মিস রোজি ও রেসিডেন্সের নাম্বার দিয়ে দিয়েছেন, বলেছেন মাঝে মাঝে খোঁজ নিতে।
গুড, এদিকে আমার কাছেও তো ভালো খবর আছে।
কি খবর?
সেই মিস্টেরিয়াস লেডিকে পেয়ে গেছি, আজ সকালেই টিভিতে দেখলাম, একটা টেলকম পাউডারের মডেল।
এবার কি করবেন?
কাল ওই পাউডারের কোম্পানি দিয়ে শুরু করব, তারপর কপাল যেদিকে নিয়ে যায় যাব। এখন দু চার দিন অফিসে আসাটা আমার জন্য আনসার্টেন। আমি ফোন করে মংপুকে বলে দেব, তুমি হায়না আর নেকড়ের পালের থেকে সাবধানে থেকো।
এইসব ঠাট্টা এখন আর ভালো লাগছে না রিতেনদা, আমি কাল আপনার সঙ্গে যাব।
না না, এখন নয়, সময় হলে আমিই পড়ব। তুমি বরং টাইম পেলে ড্রিম টেলকের একটা দেখো, আর দরকার পড়লে আমাকে মোবাইলে ফোন করো, ওকে? এখন যাও, সব অস্কার নমিনীদের মাথার খারাপ করার দরকার নেই।
ড্রিম টেলক তৈরি করে ভারত কসমেটিক্স লিমিটেড। কয়েকটা বড়সড় স্টেশনারি দোকানে ঘোরাঘুরি করে পাউডারের কৌটার গায়ে লেখা কোম্পানির ঠিকানা জোগাড় করে তাদের অফিসে পৌঁছতে খুব একটা কষ্ট হল না রিতেনের। ঠিক পরে একটা ঘিঞ্জি রাস্তায় একটা বাড়ির দোতলায় ওদের অফিস। দোতলায় উঠে দরজা ছেলে ভেতরে ঢুকল, ক্যাচ ক্যাচ শব্দ হল। সামনের টেবিলে বসা পাকাচুল ভদ্রলোক একটা লেজার থেকে চোখ তুলে তাকালে। ম্যানেজার ফ্যানেজার কোচের কিছু হবে, তাকে অনেক পচিয়ে ভুল ভাল গল্প করে তাদের ড্রিম টেলকের মডেলের নাম ঠিকানা বের করার চেষ্টা করলো রিতেন। ও আগেই বুঝেছিল এর কাছে এত ডিটেল ইনফরমেশন থাকার কথা না, তবু চেষ্টা করে দেখার ওই মহিলার কোনো ইনফরমেশন পাওয়া যায়। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে বুড়ো ভদ্রলোক অ্যাড এজেন্সির নাম ঠিকানা বের করে দিল। ঠিকানা নিয়ে পুরো বাড়িতে থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে একটা দোকানে বসে কিছু খাওয়া সার্গ দিল। তারপর এক বোতল ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক গলায় খেয়ে খানিকটা ঘিরিয়ে আবার বেরিয়ে পড়ল। এখন যেতে হবে ওয়েলিংটন স্কোয়ার অঞ্চল, স্পেকট্রাম অ্যাডের অফিস। বাস্তবে একা একা দাঁড়িয়ে রিতেন যখন দরদর করে ঘামছে, তখন মনে হলো বর্ষাকে নিয়ে এলে ভাবি দিত। ইদানিং মেয়েটাকে বেশ বেয়ারা রকমের মিস করা শুরু করেছে। স্পেকট্রাম অ্যাডের অফিসের অবস্থা বিসিএল এর ঠিক উল্টো, ইন্ডিয়ান মিরর স্ট্রিটে ওদের ছোট্ট অফিস। কাঁচ আর প্লাস্টিক দিয়ে দারুণ মড স্টাইলে সাজানো। রিসেপশনে বসা একটি অল্প বয়সী মেয়ে, দেখতে বেশ সুন্দর। মেয়েটার মুখে একটা এসো এসো ভাব আছে। মেয়েটাকে রিতেন একটা ছদ্ম পরিচয় জানিয়ে বলল সে একটা অ্যাড বানাতে চায়, আর তার মডেল হিসেবে ভারত কসমেটিক্স ড্রিম টেলকম পাউডারের যে মডেল ও তাকিয়ে যায়। মেয়েটা রিতেনের কথা শোনা মাত্রই কম্পিউটারের সামনে চলে গেল। কিছুক্ষণ ঘাটাঘাটির পর সে রিতেনকে ভেতরে গিয়ে মিস্টার করের সাথে দেখা করতে বলল। সে একটা নাকি মিস্টার কর ডিল করেছিলেন। ভেতরে ঘরে গিয়ে ঢুকতে যেন মিস্টার কর প্রচন্ড ব্যস্ততার মধ্যে অনিচ্ছা সত্ত্বে জোর করে চোখ তুলে চালিয়ে
বলুন, আপনার জন্য কি করতে পারি?
আমি মিস্টার করের সাথে কথা বলতে চাচ্ছিলাম, আপনি কি?
আমি সঞ্জিত কর, বলুন কি হেল্প করতে পারি?
ভারত কসমেটিক্স এর ড্রিম টেলকের একটা আপনারা করেছেন? আসলে আমার একটা ছোট কোম্পানি আছে, তার একটা টিভি অ্যাড দিতে চাই, আর তাতে মডেল হিসাবে আমার একজনকেই পছন্দ, তাকেই চাই।
তার মানে ড্রিম টেলকের মডেলকে চাই, তাই তো? নো প্রবলেম। দেখুন তো, এনার কথা বলছেন?
হ্যাঁ, এই ভদ্রমহিলা, এই মডেল, ওনার নাম কি?
শর্মিলা বোস, গড়পাড়ে থাকেন, আমরা শর্মিলা দিব।
ওর ডিটেল অ্যাড্রেসটা একটু দিতে পারবেন?
কেন বলুন তো দাদা,
না মানে আমার অ্যাডটার বিষয়ে একটু ডিসকাস করতে।
যা ডিসকাস করার আমাদের সঙ্গে করতে পারেন। জেনারেলি মডেলদের সাথে ক্লায়েন্টের কথা বলতে দেওয়া হয় না, তাতে কাজের প্রবলেম হয়।
ওর সঙ্গে একটু দেখা করা যেতে পারে, জাস্ট একবার।
কি ব্যাপার বলুন তো দাদা?
আসলে মাইন্ড করবেন না প্লিজ, ওর সঙ্গে আমার এক সময় মানে অ্যাফেয়ার মানে পরিচয় ছিল, একবার দেখা হলে খুব ভালো হতো।
বাবা, এই বয়সে শর্মিলা দিকে ইয়াং বয়ফ্রেন্ড সামাল দিতে হচ্ছে? উনি আমাদের অফিসে প্রায় আসেন নতুন কাজের খোঁজ নিতে, আজও আসার কথা রয়েছে, আসবেন হয়তো, সময় হয়ে গেছে।
আপনি ঠিক জানেন যে ও আসবেই?
আসার তো কথা, তার মানে আপনার ওই এক পেটের ব্যাপারটা তাহলে ভোগাস, শুধু শুধু আমার টাইম নষ্ট করেন।
না না, সত্যি আমি অ্যাড করতে চাই, ইচ্ছে হলে অ্যাডভান্স নিতে পারেন, তবে বড় এক 10 সেকেন্ডের কুইজ।
ঠিক আছে, আপনি রিসেপশনে ওয়েট করুন, শর্মিলা দি কিছুক্ষণের মধ্যে চলে আসে।
রীতি রিসেপশনে বসে অপেক্ষা করতে করতে শর্মিলা বোসের কথা ভাবতে লাগলো, আর ভাবলো কি কুক্ষণে যে কৌতূহলের তাড়নায় ও দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়ে হাজির হয়েছিল, এখন এই ঘোলা জলের ঘুনি থেকে কিভাবে মুক্তি পাবে কে জানে। তবে এর মধ্যে একটাই লাভ দেখতে পাই রীতেন, যে ও আর বর্ষা একই বিপদের মধ্যে জড়িয়ে পড়েছে। এর ফলে বর্ষা ওর অনেক কাছাকাছি চলে এসেছে, কিন্তু পরক্ষণেই আবার সন্দেহ হয় রীতেনের, বর্ষা সত্যি ওকে খুব সব খুলে বলেছে তো? এরকম বিপদে পড়লে মাথা ঠিক থাকে না, তখন যাকে তাকে সন্দেহ হয়, নিজেকেই নিজে দোষ দেয় রীতেন। ওর অবস্থাটা বোধহয় তেমনই হয়েছে, তাহলে বর্ষাকে সন্দেহ করবে কেন? অফিসের দরজা দিয়ে যখন কেউ ঢুকছিল ভাবলো ঘোর কেটে যাচ্ছিল রীতেনের। সত্যি কি অদ্ভুত ব্যাপার, শর্মিলা বোসের বদলে কত সুন্দরী মেয়েরাই অফিসটাতে আসতে যাচ্ছে, কিন্তু কেউই রীতেনকে যেন এক চুলও টানতে পারছে না। ওর কাছে যেন ওরা সেফ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এখন এই মুহূর্তে শর্মিলা বসে ওর একমাত্র মহান চুম্বক। 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অধৈর্য হয়ে শেষমেশ রীতেন বসে পড়তে হলো। হতাশ মনে ও যখন বাড়ির দিকে রওনা দিল, তখন ও জানে না আরেক বিপদ সেখানে অপেক্ষা করছে। বাড়ি পৌঁছে দরজার কড়া নাড়তে ফ্যাকাশি মুখে ছোট বোন মিলি দরজা খুলে দিল, জানালেন থানা থেকে পুলিশ এসেছে ওর জন্যই অপেক্ষা করছে। মা নাকি ভীষণ ভয় পেয়ে গেছে, পকেট থেকে রুমাল বের করে মুখে গলায় বুলিয়ে নিল। ওদের প্রশ্নগুলো মনে মনে কল্পনা করে উত্তর ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কেমন যেন দম আটকে আসতে লাগলো। বাইরের ঘরটাতে দুজন বসেছিল, টেবিলের উপর চায়ের কাপে পাশে একটা হলদে রঙের ফ্ল্যাট ফ্লাই। ওদের মধ্যে যিনি বেশ গাত্তা গোট্টাটাই, সে পুরোটা সময় একটা কথা বলে গেলেন। আরেকজন যিনি মুখে কুলো পেটে মনের খবর বের করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, রীতেন ঘরে ঢুকেই ওদের আলতো নমস্কার জানিয়ে বলল,
আমার নাম রীতেন মিত্র।
বসুন, আপনার জন্য এতক্ষণ ওয়েট করছি, আমি ইন্সপেক্টর সেন, মুচিপাড়া থানায় আছি, আর ইনি করিয়া থানার অফিসার দ্বিজেন বিশ্বাস। এই নাম্বারটা আপনার?
হ্যাঁ আমার।
আপনি গণেশ এভিনিউর সফট কর্পোরেশনে প্রোগ্রামারের চাকরি করেন?
হ্যাঁ।
বিনাকি দত্তগুপ্তাকে আপনি চিনতেন?
তা তো, এই নাম আমি এই প্রথম শুনছি।
পার্ক সার্কাসের ফ্ল্যাটে আপনি কখনো যাননি?
যার নামই শুনিনি তার ফ্ল্যাটে যাবার প্রশ্ন আসছে কিভাবে?
সত্যি আপনি মিস্টার দত্তগুপ্তাকে চেনেন না? ওর ফ্ল্যাটে কখনো যাননি? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, উত্তরটাও।
কেন, ওকে আমার চেনার কথা?
চেনার তো কথা, নইলে মিস্টার দত্তগুপ্তের মোবাইল থেকে আপনার মোবাইলে মেসেজ আসবে কেন?
আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, পিনাকি দত্তগুপ্তকে নিয়ে এত কোশ্চেন করছেন কেন?
উনি ওনার ফ্ল্যাটে মার্ডার হয়েছেন, কেসটা আমরা ইনভেস্টিগেট করছি। উনি একটা টেলিফোন মধুচক্র চালাত, তবে আমাদের কাছে খবর আছে ব্যাপারটা এত ইনোসেন্ট ছিল না। ওর রোরিং বিজনেস ছিল, ক্লায়েন্টের লিস্ট ছিল কয়েক মাইল লম্বা, আর সেই লিস্টেই আমরা আপনার নাম্বার পেয়েছি।
দেখুন, আপনারা নিজেই দেখুন, আমার কাছে কিছুদিন আগে এ ধরনের কিছু মেসেজ আসে, কিন্তু আমি কখনো ওদেরকে ফোন করিনি, যাইও নি, আর আমি জানতামও না এই মেসেজটা কে পাঠাচ্ছে।
বিশ্বাস করুন, আমার মাথার উপর অনেক ফ্যামিলি পার্টি, ইনকামও তেমন নয়। এসব বিলাসিতা আমাদের মতো লোকের কাছে স্বপ্ন, অনেস্টলি বলছি।
ওকে বিশ্বামিত্র, আজ আমরা উঠি। আপনি আমাদের না জানিয়ে কলকাতা ছেড়ে যাবেন না, আর আশা করি আপনি আমাদের সত্যি বলছেন।
পুলিশ চলে যাওয়ার পর রিতেনের মা রিতেনকে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করল। রিতেন অনেক কষ্টে বোঝাতে সক্ষম হলো তার ছেলে কোনো অন্যায় করেনি। পুলিশ নিহাইকে সন্দেহের বশে এসেছিল, এখন তাদের সেই সন্দেহ কেটে গেছে। কিন্তু মায়ের আশঙ্কা অনুভব করে রিতেনের চোখে জল এসে যাচ্ছিল। পরদিন আবারও গেল স্পেক্টর ম্যাডের অফিসে। রিসেপশনের মেয়েটিকে শর্মিলা বসুর কথা জিজ্ঞেস করতে জানালো যে উনি এখনো আসেনি, তবে তার আসার সময়ও পার হয়ে যায়নি। অতএব রিতেনকে আজ অপেক্ষা করতে হবে, যতক্ষণ অপেক্ষা করতে হয় করবে রিতেন। কিন্তু শর্মিলা বসুকেও চাই চাই, গতকালের পুলিশে হানার পর ও আরো মরিয়া হয়ে উঠেছে। তবে আজ আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কিছুক্ষণ পরই বাইরে থেকে কাজের দরজা ছেলে একজন মহিলার ভেতরে এসে ঢুকলেন। ফর্সা গোলগাল চেহারা, কোঁকড়ানো চুল, চোখে সানগ্লাস, এই সেই শর্মিলা বোস। ওকে চিনে নিতে একটু অসুবিধা হলো না রিতেনে। এদিকে রিসেপশনের সোফায় ওকে দেখতে পেয়ে শর্মিলার মুখ সাদা হয়ে গেছে, চোখ পাগলের মতো হয়ে গেছে ভয়। শর্মিলাকে বসে আনতে বেশি সময় লাগলো না রিতেনে, চোখের ইশারাতে ওর সাথে রাস্তায় নেমে এলো। সেখান থেকে সোজা গড়পার শর্মিলা বোসের বাসায়। পুরনো বাড়ির একতলে তার বাস, দেড়খানা ঘরকে জোড়া তালি দিয়ে ফ্ল্যাটের মতো করে নেওয়া হয়েছে। মাস ছয় গুলো বিয়ে করেছে, তবে সিঁথিতে রঙের ছোঁয়া নেই। একটা প্লাস্টিকের চেয়ারে রিতেনকে বসতে দিয়ে নিজে একটা খাতা তুলে বসলো।
দত্তগুপ্তকে কে মার্ডার করেছে?
আমি জানি না
ম্যাডাম, এখন ছেলে মানুষের সময় নয়। পুলিশ যে কোনো সময় এসে আপনার দরজায় কড়া নাড়বে। আমার বাড়িতে ইতিমধ্যেই হানা দিয়েছে।
দেখুন, এখন 5টা বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমার হাজবেন্ড চলে আসবে। ও খুব বদরাগী লোক, হয়তো কিনা কি ভেবে উল্টাপাল্টা কিছু একটা করে বসবে।
আপনি কি চান আমি এই মুহূর্তে কড়েয়া থানায় ফোন করে আপনার নাম অ্যাড্রেস বলে দেই? তাতে আমি হয়তো মরব, কিন্তু আপনিও বাঁচবেন না।
মিস্টার দত্তগুপ্ত 6:30 নাগাদ আমাকে দেখা করতে বলেছিলেন। আমি 1.5 সপ্তাহ আগে গিয়ে দেখি উনি বিছানায় করে পড়ে আছেন। বিশ্বাস করুন, অনেস্ট টু গড।
আপনাকে ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছিল কে?
ওই রোগা ফর্সা মতন একটা মেয়ে। আমাকে দরজা খুলে দিয়ে সে কোথায় যেন বেরিয়ে গেল।
কোথায়? কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিল। আবার সেই মেয়েটাকে খোঁজ করে যদি জিজ্ঞেস করি সেও নিশ্চয়ই একই গল্প শোনাবে। মিসেস বোস, ব্যাপারটা অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো হয়ে গেল না? আমি লাস্ট বারের মতো বলছি, দিস ইজ নট আ জোক। আমি আপনাকে হেল্প করতে চাই, ডোন্ট মেক মি চেঞ্জ মাই মাইন্ড।
দেখুন, আমি সত্যি সেদিন 6:45 নাগাদ দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়েছিলাম। গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা 3 ফুট ফাঁক হয়ে রয়েছে। ভেতরে ঢুকে আমি দরজাটা বন্ধ করে দেই, কারণ আমি ওর ওখানে অনেক দিন ধরেই যাওয়া আসা করি, তো তাই মনে কোনো ভয় টয় কাজ করেনি। কিন্তু রিসেপশনে কাউকে না দেখে প্রথমে আমার মনে কেমন যেন একটু খটকা লাগে। তারপর ভেতরে গিয়ে দেখি দত্তগুপ্ত বিছানায় মরে পড়ে আছে, ফ্ল্যাটে আর কেউ নেই। তখন ভীষণ ভয় পেয়ে ফ্ল্যাট ছেড়ে বেরোতে যাব, ঠিক তখনই আপনি এসে কলিং বেল বাজান। আমি তখন ভয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, দিশেহারা অবস্থায় কি করব বুঝে উঠতেই পারছিলাম না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দরজাটা খুলে দেই। তারপর তো আপনি সবই জানেন, আপনাকে চিনি না জানি না ঠিক কিভাবে কথা বলবো, কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
কিন্তু আপনি সেদিন ওখানে কেন গিয়েছিলেন?
মিস্টার দত্তগুপ্তের সঙ্গে আমার একটা বোঝাপড়া ছিল।
কিসের বোঝাপড়া?
রিতেন বাবু, আমার জীবনটা ছোটবেলা থেকেই নানান ঝড় ঝাপটায় কেটেছে। সেসব কাহিনী আপনাকে শুনিয়ে লাভ নেই। পিনাকী দত্তগুপ্তের ওখানে আমি প্রায় শুরু থেকেই ছিলাম। আমি ওর কাছে সব লেভেলের কাজই করেছি, কিন্তু পরের দিকে শুধু লাস্ট লেভেলের কাজই করতাম। প্রথম প্রথম অভাবের জন্য পরের দিকে হয়তো স্বভাবেই দাঁড়িয়ে গিয়েছিল, কে জানে। এই করতে করতে সময় গড়িয়ে গেল, বয়স গড়িয়ে গেল, কিন্তু কি আশ্চর্য দেখুন, জীবনটা যখন একেবারে হোপলেস জায়গায় এসে দাঁড়িয়েছিল, যখন সব ফুল ঝরে গেছে, তখনই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটল।
কি ঘটনা?
আই ফেল ইন লাভ, জনির প্রেমে পড়লাম। আমি কখনো ভাবিনি এরকম বয়স পেরোনো বয়সে আমি আবার প্রেমে পড়ে যাব, তাও আবার আমার চেয়ে কম বয়সী কোনো পুরুষের। কিন্তু জনির কাছাকাছি আসার পর আমার সব কিছু বদলে যেতে লাগলো। ওর সঙ্গে আমার মেলামেশায় কোনো ফাঁক ছিল না, কিন্তু কোথায় ফুটতে টুটতে করে কেটে পড়বে তা না, আমাকে বিয়ে করার বায়না ধরলো। আমার মনটাও কেমন জানি হয়ে গেল, রাজি হয়ে গেলাম। কিন্তু বিয়ের পর আমি কাজ বন্ধ করে দেওয়ার কথা বলতেই দত্তগুপ্ত খেপে গেল। জনি একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি অফিসারের চাকরি করে, আর টুকটাক মডেলিং করে আমিও দু পয়সা আয় করি, ফলে সংসার চালাতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সেজন্যই ওসব কাজ ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দত্তগুপ্ত আমাকে ছাড়তে রাজি ছিলেন না। বলতো এতে নাকি তার বিজনেসের ক্ষতি হবে। এমনিতে ভালো লোকই ছিল, কিন্তু বিজনেস নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে সে রাজি ছিল না। উনি আমাকে নানাভাবে ব্ল্যাকমেইল করতে থাকলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন কাস্টমারের সাথে তোলা আমার অন্তরঙ্গ কিছু ছবি দেখালেন। ওগুলো আমাকে না জানিয়েই তোলা হয়েছিল, ওগুলো দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করলেন। কিন্তু আমি তাতে ভয় পাইনি, কারণ জনি আমার লাইফের সব কিছুই জানতো। ভয় না পেয়ে যখন আমি উল্টো প্রতিবাদ করি, তখন ছবিগুলো প্রিন্ট করে পর্নোগ্রাফির বই বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় সে। এমনও বলে ছবির সাথে নাকি আমার নাম ঠিকানাও ছেপে দেবে, আমার সোশ্যাল লাইফ বলে কিছুই থাকবে না। আমি ওকে নানাভাবে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে রাজি ছিল না। তখন আমি বাধ্য হয়ে নানা ভাইয়ের কাছে যাই।
নানা ভাই? কে এই নানা ভাই?
দত্তগুপ্তের এলাকাটা ওর দখলে। দত্তগুপ্ত মাসে মাসে 10,000 টাকা করে নানা ভাইকে দিতেন।
তো নানা ভাইয়ের কাছে কবে গিয়েছিলেন?
এই তো লাস্ট মান্থে।
তারপর কি হলো?
আমার সব কথা শুনে বললেন কোনো চিন্তা নেই, সব প্রবলেম সলভ হয়ে যাবে।
আপনি কি নানা ভাইকে টাকা দিয়েছিলেন?
না না, কোনো টাকা দেইনি।
নানা ভাই কি বলেছিলেন কিভাবে প্রবলেম সলভ হবে?
না, বলেননি। উনি মহিলাদের অনেক রেসপেক্ট করতেন।
কিন্তু আপনি কি এটা খেয়াল করেছেন, দত্তগুপ্তকে মার্ডার করলে নানা ভাইয়ের ইনকাম মান্থলি 10,000 টাকা কমে যাবে?
হ্যাঁ জানি, সেজন্যই তো বুঝে উঠতে পারছি না যে দত্তগুপ্তকে কে মার্ডার করলো। আপনি ফরনাথে আমাকে সন্দেহ করছেন।
আচ্ছা, নানা ভাইয়ের ফোন নাম্বারটা কি আমাকে দিতে পারেন?
কেন, কি করবেন?
ফোন নাম্বার নিয়ে লোকে কি করে, ফোন করে, আমিও তাই করব। নানা ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে দিন।
এই যে নিন, এটা নানা ভাইয়ের এক লোক রশিদের নাম্বার। আপনি ওকে ফোন করে আমার কথা বলবেন, বলবেন আপনি আমার কাছ থেকে নাম্বার নিয়েছেন। কিন্তু আমাকে কিন্তু আবার নতুন করে কোনো বিপদে ফেলবেন না, প্লিজ।
দত্তগুপ্ত মার্ডার হওয়ার পর আপনি নানা ভাইয়ের সাথে আর যোগাযোগ করেছিলেন?
না, পুলিশের অ্যাক্টিভিটিটা একটু থিতিয়ে আসুক, তারপর হয়তো কন্ট্যাক্ট করব। এবার আপনি উঠুন না প্লিজ, জনি এক্ষুনি চলে আসবে।
ওকে ওকে, চলি। থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন।
আর আপনার খোঁজ খবরে নতুন কোনো ডেভেলপমেন্ট হলে আমাকে জানাবেন। কিন্তু দরকার হলেই বলবেন, আমি সব সময় হেল্প করতে রাজি আছি। ও আমার হাজবেন্ড জনি, আর জনি ইনি মিস্টার মিত্র, একটা অ্যাড ফিল্মে আমাকে দিয়ে কাজ করাতে চান। আজ বিকেলেই স্পেকট্রাম অ্যাডের অফিসে ওর সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে।
হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করার জন্যই ওয়েট করছিলাম। ম্যাডাম বলছিলেন আপনি এক্ষুনি চলে আসবেন।
অ্যাডের কাজ টাজ পেলে কিন্তু ওকে দেবেন, ওর মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু ভালো চান্স পাইনি। তবে যারাই ওকে দিয়ে কাজ করিয়েছে দে গট হুকড। আরে আপনি বসুন না, ওকে চাটা দিয়েছো?
আজ অনেক দেরি হয়ে গেছে, আজ আরো সব না, চলি আবার দেখা হবে।
ওকে দরজা পর্যন্ত ছেড়ে এসো, এর ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে নিই, দেখা হবে নিশ্চয়ই।
আচ্ছা ম্যাডাম, দত্তগুপ্ত কি চুরুট খেতেন?
হ্যাঁ, মাঝে মাঝে ওকে চুরুট খেতে দেখেছি।
যাই, পরে আপনাকে ফোন করব, আপনিও দরকার হলে ফোন করতে পারেন।
বাড়িতে ফিরতে ফিরতে নানা ভাইয়ের লোক রশিদের সাথে কথা বলে পরদিন বিকেলে দেখা করার সময় ঠিক করে দিতে। এদিকে বর্ষার সাথে ফোনে কথা বলে জানতে পারলো ওকেও থানা থেকে ফোন করে ডেকেছিল, সাথের বান্ধবীদেরও। তবে খুব একটা ঝামেলা করেনি আর ডাকবে বলেও মনে হয় না। পুলিশের ধারণা দত্তগুপ্তকে কেউ বদলা নেওয়ার জন্য খুন করেছে, কোনো মাফিয়া ডন খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। নানা ভাইয়ের সাথে দেখা করার পর সন্ধ্যায় বর্ষাকে দেখা করতে বলল রিতেন। মোটে দুই দিন দেখেনি বর্ষাকে, অথচ ওর যেন মনে হচ্ছে অনন্ত কাল দেখা হয় না। পরদিন বিকেলে রশিদকে পথ দেখিয়ে নানা ভাইয়ের আস্তানায় নিয়ে গেল। নানা ভাইয়ের বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়ে ভয়ে বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠল। মনে মনে ভাবলো কে জানে কি আছে কপালে, এরকম একজনের সাথে দেখা করতে যাচ্ছে, কে জানি প্রাণিয়ে ফেরত আসতে পারবে তো। রশিদের নির্দেশ মতো ভেতরের দিকে পা বাড়ালো রিতে। ঘরে ঢুকতেই শৌখিন আতর আর মদের গন্ধ নাকে ঝাপটা মারল। ঘরের ঠিক মাঝখানে একটা এক্সিকিউটিভ টেবিলের ওপারে বসে আছে নানা ভাই। রিতেনকে বেশ সাদরেই তিনি সম্ভাষণ জানালেন, শর্মিলা বসুর বন্ধু বলে কথা। রিতেনের সমস্যার কথা জিজ্ঞেস করতেই সে পিনাকি দত্তগুপ্তের খুনের ব্যাপারটা বলল, আর এও বলল যে পুলিশ ওকে ইন্টারোগেট করে গেছে, আবারও করতে পারে। ওরা হয়তো মার্ডারের ব্যাপারে ওকেই সন্দেহ করছে, শেষ পর্যন্ত পুলিশ হয়তো ওকেই অ্যারেস্ট করবে। আর এরকম একটা ব্যাপারে লোক জানাজানি হয়ে গেলে ও আর কাউকে মুখ দেখাতে পারবে না। সব শুনে সম্ভবত নানা ভাইয়ের মনে দয়া হলো, আর রিতেন একজন কম্পিউটার প্রোগ্রামার শুনে তার খাতির আরো বেড়ে গেল। তিনি বললেন, এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব। এবং দ্বিতীয় পর্বে আমরা যেটা জানলাম, দ্বিতীয় পর্ব থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে দত্তগুপ্তের মার্ডারের খবর পরের দিন খবরের তিন নাম্বার পাতায় ছাপা হয়েছে, যেটা নাকি দেখে তার পুরো নামটা জানতে পারে। তার পুরো নাম ছিল পিনাকি দত্তগুপ্ত, তার বেআইনি ব্যবসা কিন্তু অনেক বড় মাপের, সে অপরাধ চক্রের সঙ্গে জড়িত পুলিশের ধারণা। এবং যে নিউজটা দিয়েছে সেখানে যে অপরাধ জগতেরই কেউ তাকে খুন করেছে, কিন্তু সন্দেহবাজের কাউকে এখনো পাওয়া যায়নি, পুলিশ তদন্ত করছে। তারপরেই অদ্ভুত একটা ঘটনা ঘটলো সেদিনই, রিতেন টিভি দেখতে হঠাৎ একটা বিজ্ঞাপন দেখে তার চোখ আটকালো। ড্রিম ট্যালকম নামে একটি ট্যালকম পাউডারের মডেল, সেই মহিলা যেই মহিলা রিসেপশনে তাকে প্রথম আপয়েন্ট করেছিল যখন সে দত্তগুপ্তের ফ্ল্যাটে যায়, ভীষণ রকমের অবাক হয়ে যায়। তারপরে রিতেন অনেক খোঁজাখুঁজি করে সেই মহিলাকে অ্যাডভার্টাইজিং এজেন্সির কাছে গিয়ে সেই মহিলার সঙ্গে দেখা করবার সুযোগ করে নেয় এবং জানতে পারে সেই মহিলার নাম শর্মিলা দাস। এবং তাকে দিয়ে মডেলিং করাবার কথা বলে তার বাড়ির ঠিকানা তার সঙ্গে দেখা করতে চায় এবং ওই মহিলার সঙ্গে তার দেখা হয়েও যায়। এবং একটা পর্যায়ে মহিলার সঙ্গে সে তার বাড়িতে আসে,
জিজ্ঞেস করবার জন্য কি কারণে সেই দিন মহিলা তাকে এমন বিপদে ফেলে চলে গিয়েছিল আসলে ঘটনাটা কি। তখন সেই মহিলার কাছ থেকে অর্থাৎ শর্মিলা বোসের কাছ থেকে সেই ঘটনা যে ঘটনাটা জানতে পারে সেটা হচ্ছে শর্মিলা বোসের সঙ্গে সেই দত্তগুপ্তের অনেক পুরনো দিনের সম্পর্ক। অর্থাৎ শর্মিলা ঘোষকে সে ব্যবহার করেছিল বলতে সেই শর্মিলা দাস দত্তগুপ্তের সেই ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং সেই সবগুলির সঙ্গে তিনি একসময় অর্থাৎ শর্মিলা বোস একসময় জড়িত ছিলেন। একটা পর্যায়ে তার একজনের সঙ্গে ভালোবাসা হয়ে যায় এবং প্রেম করে জনি নামে একজনকে সে বিয়ে করে। বিয়ের পর সেই অসামাজিক কাজে আর থাকতে চায় না বলে দত্তগুপ্তকে জানিয়ে দেয়, কিন্তু দত্তগুপ্ত কোনোভাবে মানতে রাজি হয় না এবং দত্তগুপ্ত তাকে ব্ল্যাকমেল করতে থাকে বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারের সঙ্গে তার অন্তরঙ্গ কিছু ছবি দেখিয়ে। তো সেই কারণে বোঝাপড়া করবার জন্য শর্মিলা বোস বলেন যে সন্ধ্যা পৌনে সাতটার দিকে সে দত্তগুপ্ত ফ্ল্যাটে যায়, কিন্তু গিয়ে সেও ঠিক একই দৃশ্য দেখে, অর্থাৎ তাকে মৃত অবস্থায় দেখে সে বেরিয়ে যাওয়ার সময় তার সঙ্গে রিতেনের দেখা হয় এবং সেও বলে যে তার আগে আরেকজন মহিলা ছিলেন যিনি দরজা খুলে দিয়েছিলেন। তাহলে কি সেই ভদ্র মহিলা খুন করেছিল? আমরা কিছুই জানি না, আমরা সবটাই জানবো কুয়াশার শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব থেকে। প্লিজ সঙ্গেই থাকবেন, আপনার সাথে আছি আমি আরজে শারমিন আর আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM।
ঠিক আছে মিত্রবাবু, এই মার্ডারের ব্যাপারটা আমি দেখছি, রোয়া মার্ডার ক্লায়েন্ট থা, তবে আপনার কোনো ভয় নাই, আপনি ভদ্রলোক, তার উপর আবার কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি কোরিয়া থানায় মেসেজ পাঠিয়ে দেব, কেউ আপনাকে টান করবে না।
নানা ভাই ওখান থেকে বেরিয়ে এসে রশিদকে একটা ছোট্ট করে ফ্যান পেল, কিন্তু নানা ভাই যতই আন্তরিক ব্যবহার করুক না কেন পুরোটা সময় খুবই অস্বস্তিতে কেটেছে রেখে। নানা ভাইয়ের ওই ঘরটাতে তার আরো তিনজন চেলা ছিল, তাদের মধ্যে একজনকে রিতেন কোথায় যেন দেখেছে, এটা কোথায় দেখেছে কিছুতেই তা মনে করতে পারলো না। আর সেই ছেলেটিও কেমন যেন সন্দেহের দৃষ্টিতে ওকে দেখছিল, কিন্তু কেন অন্য কেউ তো ওকে এভাবে অবজার্ভ করেনি, এমনকি নানা ভাইও না। বর্ষার সাথে দেখা করতে জগৎ সিনেমার দিকে হাঁটতে হাঁটতে এই খুনটার সব জটিল অঙ্কগুলো মেলানোর চেষ্টা করছিল রিতে, কিন্তু কিছুতেই যেন কিছু মিলছিল না। পিনাকি দত্তগুপ্ত, শর্মিলা বোস, ঘটনার দিন ফিরে বেয়ে ওঠা সেই মোটামোটো অবাঙ্গালী ভদ্রলোক, নানা ভাই, বর্ষা ও নিজে, এই খুনের ব্যাপারে কারো গুরুত্বই কারো চেয়ে কম না। কিন্তু এমন কি হতে পারে কেউ সম্পূর্ণ অজানা কারণে পিনাকি দত্তগুপ্তকে খুন করেছে? হতে হতে পারে। ঠিক সেই মুহূর্তে মনে হলো কোথায় যেন একটা গরমিলের খোঁজ পেয়েছে, তার একটা কথা যেন খটকা লাগছে, কিন্তু কি সেই কথাটা? এসব ভাবতে ভাবতে বর্ষা চলে গেল। বর্ষা রিতেনকে দেখে এত খুশি খুশি একটা হাসি দিল যে রিতেনের মনটাই ভালো হয়ে গেল, কিন্তু পরক্ষণেই আবার ভাবলো না এখনো খুশি হবার সময় আসেনি, অনেক কাজ এখনো বাকি।
বর্ষা, তোমাকে আমি এখন একজনের বাড়িতে নিয়ে যাব, যাবে?
কার বাড়িতে?
শর্মিলা বোসের বাড়িতে, কাছে গড়পাড়ায় থাকেন উনি।
হঠাৎ ওর বাড়িতে কেন?
একটা ব্যাপারে আমার একটু খটকা লেগেছে, সেই ব্যাপারে একটু কথা বলতে চাই, তুমি সঙ্গে গেলে ভালো হয়, তাছাড়া তুমি তো তাকে কখনো দেখোনি, ওর সঙ্গে আলাপও হয়ে যাবে।
আমার কেমন অস্বস্তি হচ্ছে।
তোমার কোনো ভয় নেই, আমি তো সঙ্গে আছি।
ঠিক আছে চলো।
আচ্ছা বর্ষা, মিস্টার দত্তগুপ্ত কি চুরুট খেতেন?
না, উনি ক্লাসিক খেতেন, আমি নিজে ওনাকে দেখেছি। উনি একদিন মিস রোজিকে আমার সামনে প্যাকেট থেকে বের করে অফার করেছিলেন। মিনিট দশেকের মধ্যে ওরা শর্মিলা বোসের বাড়িতে পৌঁছে গেল। ওদেরকে দেখে শর্মিলা বোস ভূত দেখার মতো চোখ উঠল, আর শর্মিলা বোস বা বর্ষা দুজনেই যে দুজনের চেনা সেটা বেশ স্পষ্টই বোঝা গেল তাদের চাহনি দেখে। ঘরে ঢোকার পর দুজনকে পরিচয় করিয়ে দিল রিতেন, আর ভেতরের ঘরে দরজাটা খোলাই ছিল, আর সেখান থেকে একটা ইংরেজি গানের পরি ভেসে আসছিল। জনি বাড়িতে আছে, ওই ঘরে টিভি দেখছে, যাই হোক আজ নানা ভাইয়ের ওখানে গিয়েছিলেন, কি হলো ওখানে?
সেটা পরে বলছি, তার আগে আপনি বলুন, দত্তগুপ্ত কি চুরুট খেতেন?
মাঝে মাঝে ওনাকে যেন চুরুট খেতে দেখেছি।
ম্যাডাম, আপনি আমাকে মিথ্যে বলছেন কেন? দত্তগুপ্ত চুরুট খেতেন, ক্লাসিক সিগারেট খেতেন। দত্তগুপ্ত যখন মার্ডার হন তখন আমি ওর ফ্ল্যাটে চুরুটের গন্ধ পেয়েছিলাম। তাহলে চুরুট কে খায়? নিশ্চয়ই আপনি নন।
আমি চুরুট খাই। সো ব্লাডি হোয়াট?
সো ইট ওয়াজ ইউ। সেটা আমি আজ ঘরে ঢুকেই পরিচিত সেই গন্ধটা পেয়েই কনফার্ম হয়ে গিয়েছি। তো এখন বলো, মার্ডারের ওয়েপনটা তুমি কোথায় লুকিয়ে রেখেছ?
সেটা কি তোকে বলতে হবে?
Nobody can mess this around with my wife.
আমার বউর সাথে পাঙ্গা নিতে আসছিস?
দত্তগুপ্ত, দত্তগুপ্ত আমার বউকে ব্ল্যাকমেল করতে চেয়েছে, আর সেই হিসেব আমি চুকিয়ে দিই।
জানি জানি, ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো না জানি, জানি।
ম্যাডাম, জনিকে এখন কিছুক্ষণ বিশ্রাম নিতে আর সেই থেকে আপনার সাথে কিছু কথা শুনে। জনি আগে নানা ভাইয়ের দলে ছিল।
আপনি কি করে জানলেন?
ওই যে, ওই যে ছবিটা দেখে আগের দিন এসে ওই ছবিটা খুব দায়সারা ভাবেই আমার চোখে পড়েছিল। ভালোভাবে লক্ষ্য করে দেখি, কিন্তু আজ নানা ভাইয়ের ওখানে এই ছবিটার একজনকে আমি দেখি, কিন্তু তখন কিছুতেই মনে করতে পারছিলাম না ওকে আমি কোথায় দেখেছি। আর আপনিও নিশ্চয়ই ওকে জানিয়েছিলেন যে আমি আজ নানা ভাইয়ের সাথে দেখা করতে যাব, তাই ওর দৃষ্টিও ঠিক ওই ঘরের অন্যদের মতো ছিল না। সেখানেই আমার খটকা লাগছে। আজ এখানে এসে তাই নিশ্চিত।
জনি নানা ভাইয়েরই লোক, ওর হয়ে প্রতি মাসে দত্তগুপ্তের কাছে টাকা তুলতে যেত, সেখান থেকেই আমার ওর সাথে পরিচয়, তারপর ফ্রেন্ডশিপ।
ওর রিভলভারটা এখন কোথায়?
ওটা ওটা জনির না। মিস্টার দত্তগুপ্তকে সাহায্য করার জন্য জনি ওই ছবির ওই বন্ধুর কাছ থেকে রিভলভারটা নিয়েছিল। সেদিনও আমার সাথে পিনাকি দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়েছিল নেহাইতে ওকে ভয় দেখাতে। বেশ ঠান্ডা মাথাতেই কথাবার্তা হচ্ছিল, কিন্তু হঠাৎ দত্তগুপ্ত আমার নামে একটা নোংরা কথা বলাতে জনির আগে ফেটে পড়ে। ওকে লেফট অ্যান্ড রাইট মারধর করে বিছানায় কাত করে দেয়। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই মুখে বালিশ চাপা দিয়ে গুলি করে দেয়। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, বিশাল মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকি আমি। ওকে একরকম ধাক্কা দিয়ে আমি ফ্ল্যাট থেকে বের করে দিই। তারপর তাড়াহুড়ো করে ওর ঘরে সব কিছু খুঁজে আমার পটর খামটা বের করি। দত্তগুপ্তের লাইটারটা নিয়ে ছবি চলে যাই। তারপর সব ছবিগুলো পুড়িয়ে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেই। সব কাজ শেষ করতে করতে আপনি এসে কলিং বেল বাজান। পিনাকি দত্তগুপ্ত খুবই নোংরা লোক ছিল, বহু মেয়ের লাইফও শেষ করে দিয়েছে। অতগুলো লাইফের পাশে ওর একটা লাইফের কি দাম আছে বলুন? জনি আমার জন্য নানা ভাইয়ের দল ছেড়ে দিয়েছিল। দল ছাড়তে চাইলে নানা ভাই কাউকে আটকান না, শুধু কন্ডিশন হচ্ছে যেন নানা ভাইয়ের ডার্ক অ্যাক্টিভিটি সম্পর্কে মুখে কুলু পেতে থাকে, তাহলে নানা ভাই বা তার গ্যাংয়ের কেউ তার নামও কোনোদিন উচ্চারণ করবে না। কিন্তু কন্ডিশন ব্রেক করলেই তার গল্প শেষ। এবার তাহলে জনির গল্প শেষ, আমার গল্পও শেষ। বিশ্বাস করুন রিতেন বাবু, জনিকে আমি ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আপনার সাথে যেসব মিথ্যা কথা বলেছি তা শুধুমাত্র জনিকে বাঁচানোর জন্য, আমাদের সংসারটা বাঁচানোর জন্য। আর এর বিনিময়ে আমার যা যা করার প্রয়োজন আমি তাই করতে রাজি আছি, কিন্তু কিন্তু আমি জনিকে ছেড়ে থাকতে পারবো না, বিশ্বাস করুন।
উঠুন উঠুন ম্যাডাম, দেখুন পুলিশকে আমি কিছু জানাবো না, আপনাকে কথা দিলাম। পুলিশ যদি আমাকে হাজার প্রশ্ন করে তাহলেও আমি বলবো না যে আমি আপনাকে খুঁজে পেয়েছি।
আপনি এখন জনিকে একটু অ্যাটেন্ড করুন, পরে ওকে সব বুঝিয়ে বলবেন। আমরা এখন আসি।
শর্মিলা কৃতজ্ঞতা ভরা চোখে লিটনের দিকে তাকিয়ে রইলেন। শর্মিলা জনির প্রতি লিটনের কেমন যেন মায়া কাজ করছিল, ওদের প্রতি অথবা ওদের উদার প্রেমের প্রতি, অথবা ওদের ছোট্ট ঘরটার প্রতি যে ওরা অনেক অভাব আর চাহিদা দিয়ে সাজিয়েছে, অথবা ওদের অনেক কষ্ট করে বেঁচে থাকার প্রতি এক মায়া থেকে লিটন ওদের ক্ষমা করে দিতে চাইল। আর ওর মন বলে নানা ভাই থানায় বলে দিলে ওকে আর কেউ কোনোদিন ধরতে আসবে না, আর ওর কাছে আসতে না পারলে বর্ষা বা শর্মিলা পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। এখন আপাতত বর্ষার কথাটাই মেনে নেয় লিটন। হাত না, পুলিশ যা করার করুক, ওরা আর এর মধ্যে না জানালেই হল, সত্যিটা তো জানা হয়েই গেছে। বর্ষাকে বাড়ি পৌঁছে দিতে দুজনে একটা ট্রামে উঠলেন। ট্রামের দিকের একজোড়া সিটে দুজন পাশাপাশি বসা। হঠাৎ বর্ষা একটা গভীর নির্ভরতার হাত রাখতে দিতে গেল। লিটন ভাবল সে কি বর্ষার কাছে এখনো একজন অস্কার নামেনি? মনে হয় না।
কুয়াশা
এতক্ষণ শুনলেন আজকের কুয়াশা। আজকের কুয়াশার কাহিনীর নাম ছিল Murder.com। মূল গল্প অনিশ দেব এবং রূপান্তর করেছেন শেখ তাবিছারি এবং সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি আজকের কুয়াশার সব কলাকুশলীদের নাম যারা আজকের কুয়াশার কাহিনীতে অভিনয় করেছেন। রীতিনের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, বর্ষার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, প্রকাশ লোবান, শর্মিলার চরিত্রে ছিলেন তানজিলা, মিস্টার করের চরিত্রে ছিলেন মোহন, পুলিশের চরিত্রে আপেল, নানা ভাইয়ের চরিত্রে ছিলেন রাজু, জনির চরিত্রে জাহিদ এবং একটি মহিলার চরিত্রে অভিনয় করেছেন কায়না। জানিয়ে দিলাম আজকে সব কলাকুশলীদের নাম যারা আজকে কুয়াশায় অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে আবারও আগামী সপ্তাহে কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকে শর্মিন আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।